exclusively on FusionBD.com.
Глаша.
Глаша.
শুনছেন এপিসোড 89.2 FM। শুরু হয়ে গেল কুয়াশা এক্স ফাইলস এর সময়, অর্থাৎ কুয়াশা এখন শুনবেন এক্স ফাইলস এর আজকের সত্যি কাহিনী। আজকের কাহিনীটির নাম হচ্ছে গীতা অ্যান্ড সঞ্জয় মার্ডার কেস। আসুন তাহলে কুয়াশা এক্স ফাইলস এ শুনি গীতা অ্যান্ড সঞ্জয় মার্ডার কেস। গল্পটি শুনে আবার ফিরে আসছি। যখন একটা বাচ্চা জন্ম নেয়, বাবা মায়ের খুশির আর কোন সীমা থাকে না। তার সন্তানকে তারা কিভাবে বড় করবে, কি কি সুযোগ সুবিধা দেবে, সন্তানের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, বাবা মা সবসময় চায় তাদের সন্তানেরা যেন সব বিষয়ে এগিয়ে থাকে, তাই তাদের সব দিকেই পারদর্শী করে তোলে। তাদের সুপ্ত প্রতিভাকে বের করে আনার জন্য সন্তানদের ঘরে বেঁধে রাখতে হয় না, সেটাও তারা জানে। ঠিক সেই রকমই দুটো বাচ্চা ছেলে মেয়ে তাদের প্রতিভা বিকাশের জন্য একদিন সন্ধ্যায় রেডিওতে প্রোগ্রাম করার জন্য রওনা হয়েছিল বাসা থেকে, কিন্তু তারা সেখানে পৌঁছল না। কিন্তু তারা গেল কোথায়? কুয়াশা
এক্স-ফাইলস।
গীতা চোপড়া 16 বছর বয়সে কিশোরী, ইন্ডিয়ার জনপ্রিয় শহর নিউ দিল্লিতে তার পরিবার সহ বাস করত। মা বাবা ছোট ভাই সঞ্জয়কে নিয়ে তার পরিবার। মা একজন গৃহিণী, বাবা ইন্ডিয়ান নেভির একজন ক্যাপ্টেন, নাম মদন মোহন চোপড়া। গীতা জেসাস অ্যান্ড ম্যারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল, আর তার ছোট ভাই সঞ্জয় চোপড়া, যার বয়স 14 বছর, সে পড়ত মডার্ন স্কুলের 10ম শ্রেণীতে। নিউ দিল্লির ধওলাকুয়া এলাকার অফিসার্স কোয়ার্টারে থাকত তারা। চারজনের ছোট্ট এই পরিবারটি ছিল খুব হাসি খুশি। গীতা সঞ্জয় দুজনই ছিল তাদের বাবা মায়ের খুব আদরের সন্তান। এই দুজন যে শুধু পড়ালেখায় মেধাবী ছিল তা না, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা আর সাংস্কৃতিক বিষয়ে তাদের পারদর্শিতা ছিল চোখে পড়ার মতন। একজন নেভির ক্যাপ্টেনকে তো পানির উপরেই থাকতে হয়, তাই চাকরির সুবাদে তাদের বাবাকে বছরের অধিকাংশ সময় বাইরে থাকতে হতো। সেই সময়টা বাবার অপূর্ণতা পুষিয়ে দিত তাদের মা। দুই ভাই বোনে খুব মিল ছিল, অন্য সবার মতো সারাদিন ঝগড়াঝাটি মারামারিতে মেতে থাকত না, একজন ছিল আরেকজনের খুব ভালো বন্ধু। গীতা চোপড়া দেখতে খুব সুন্দরী ছিল, সে ছিল একজন কমার্সের ছাত্রী, সবার সাথে খুব হাসি খুশি আর মিশুক ধরনের মেয়ে। কোনো অহংকার বা হিংসা তার মধ্যে ছিল না, কলেজে তার অনেক বন্ধু বান্ধব ছিল। ছোটবেলা থেকেই গানের প্রতি তার ভীষণ আগ্রহ ছিল, খুব ভালো গানও গাইত সে। তার সাথে সাথে তার ছোট ভাই সঞ্জয় গান গাইত, কিন্তু সে বেশি পারদর্শী ছিল বক্সিং এ, স্কুলের সেরা বক্সারদের মধ্যে সে ছিল একজন। এভাবে একদিন তাদের দুজনকেই অল ইন্ডিয়া রেডিওতে তাদের একটা ওয়েস্টার্ন পপ মিউজিক সম্পর্কিত প্রোগ্রাম যুবা বাণীতে আমন্ত্রণ জানায়। এই আমন্ত্রণ পেয়ে তারা দুজনই খুব খুশি হয়ে যায়। 1978 সালের 26শে অগস্ট শনিবার গীতা সঞ্জয়ের অল ইন্ডিয়া রেডিওতে যুবা বাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা সন্ধ্যা 7টায়। অল ইন্ডিয়া রেডিওর অফিস ছিল সানসাদ মার্ক, অর্থাৎ তাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না। সেই সময়টা তার বাবা ছুটি কাটাচ্ছিল, তাই কথা ছিল তারা দুজন মিলে সেখানে যাবে আর শো শেষ করে আসার সময় রাত 9টায় তাদের বাবা তাদেরকে অল ইন্ডিয়া রেডিওর অফিসের নিচের থেকে নিয়ে আসবে। এত রাতে দুই ছেলে মেয়েকে একা ছেড়ে দিতে কিছুটা ভয় পাচ্ছিলেন বাবা। সেদিন গীতা সঞ্জয় সন্ধ্যা 6:15 অল ইন্ডিয়া রেডিওর উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। খুব বেশি দূরে না হয় তারা হেঁটেই যেতে থাকে, কিন্তু কিছু দূর এগোতেই ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে। ঠিক সেই সময় একটা লোক রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। দুই ভাই বোনকে বৃষ্টিতে ভিজতে ভিজতে হেঁটে যেতে দেখে সে তাদের পাশে গাড়ি থামিয়ে তাদেরকে লিফট অফার করে, আর তারা সে অফারটা গ্রহণও করে এবং তার গাড়িতে উঠে পড়ে। ভগবান দাস নামের একটি লোক ঠিক একই দিনে সেই প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় ফিরছিল তার স্কুটারে করে। সন্ধ্যা 6:30 দিকে সে যখন লোহিয়া হসপিটাল পার করছিল, তখন একটা গাড়ি অনেক গতিতে তার স্কুটারের পাশ দিয়ে যাচ্ছিল, আর সে গাড়ির ভেতর থেকে একটা মেয়ে চিৎকার শুনতে পাচ্ছিল। গাড়িটি ছিল ফিয়াট, গাড়িটি তার পথের উল্টো পথ দিয়ে যাচ্ছিল। সে সাথে সাথে স্কুটার ঘুরিয়ে সেই গাড়িটির পিছু নিল। মেয়েটির চিৎকার শুনে তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। স্কুটার নিয়ে গাড়ির পেছন পেছন যাওয়ার সময় সে দেখল গাড়ির পেছনের সিটে একটি কিশোর কিশোরী আর গাড়ির সামনে ড্রাইভারের পাশে বসে আছে আরেকজন লোক। মেয়েটি পেছন থেকে ড্রাইভারের চুল ধরে টানছে, আর ছেলেটি পাশে বসা লোকটিকে এলো পাথারি ভাবে মারছে বা মারার চেষ্টা করছে। ভগবান দাস কিছুতেই গাড়িতে থামাতে পারে না, বরং তাকে দেখে গাড়ির ড্রাইভার আরো দ্রুত গাড়ি চালাতে থাকে। ভগবান দাস একসময় জোরে জোরে গাড়ি থামানোর জন্য বলতে থাকে, চিৎকার করতে থাকে, কিন্তু কে শোনে কার কথা। এদিকে ভগবান দাসের চিৎকার শুনে আশেপাশের মানুষও গাড়িতে থামানোর চেষ্টা করে। বাবুলাল নামের একটি লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল, সে তার সাইকেল চালিয়ে গাড়িটির পাশে গিয়ে গাড়ির দরজা ধরার চেষ্টা করে, কিন্তু সে কি আর সফল হয়। পরে গাড়িটি একটি লাল বাতি উপেক্ষা করে চলে যায়। পেছনে থাকা ভগবান দাস তার স্কুটার নিয়ে আর ফলো করতে পারে না। সাথে সাথে সে পুলিশ কন্ট্রোল রুমে ফোন দেয়। সময় তখন 6:45। ফোন দিয়ে পুরো ঘটনাটা তাদের জানায়। যে গাড়িটা সে দেখেছিল সে গাড়ির নাম্বারটা সে বলে। গাড়ির নাম্বারটা ছিল HRK 8930, কিন্তু তারা শুনে MRK 8930। ইন্দ্রজিৎ সিং দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির একজন জুনিয়র ইঞ্জিনিয়ার। সেও প্রতিদিনের মতো তার অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল তার স্কুটারে করে। হঠাৎ উইলিংটন হসপিটালের পাশেই বাবা খড়ক সিং মার্গ সড়কে সে একটি গাড়ি থামানো দেখতে পায়, যেখানে একটা ছেলে আর মেয়ে পেছনের সিটে বসে সামনে বসে থাকা একটি লোক আর ড্রাইভারের সাথে ধস্তাধস্তি করছিল। এটা দেখে ইন্দ্রজিৎ গাড়িটির দিকে এগিয়ে যেতে থাকে। টের পেয়ে ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালানো শুরু করে, কিন্তু ইন্দ্রজিৎ গাড়ির পিছু নেয়। একসময় গাড়ির ভেতর থেকে পেছনে বসে থাকা ছেলেটা জানালা দিয়ে ইন্দ্রজিৎকে তার শার্টে রক্তের দাগ দেখায় আর ইশারা করে তাদের বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে গাড়ি অনেক দূরে চলে গেছে। সামনে একটি বড় ট্রাক চলে আসায় ইন্দ্রজিৎ আর সেই গাড়িটা দেখতে পায় না, হারিয়ে যায় গাড়িটি। কিন্তু সাথে সাথে গাড়ির নাম্বার সহ ঘটনাটা রাজেন্দ্রনগরের দিল্লি থানায় রিপোর্ট করে, কিন্তু সেখানকার পুলিশ এতে খুব একটা আগ্রহ দেখায় না। তারা বলে মিরাট হাইকোর্টের অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারবে না। আচ্ছা, সেই গাড়ির ভেতরের দুই কিশোর কিশোরী কে ছিল? গাড়ির ড্রাইভার আর পাশের লোকটার সাথে তাদের কি সম্পর্ক ছিল? তারা একজন আরেকজনের সাথে ধস্তাধস্তি বা কেন করছিল? এটা কি সন্দেহের চোখে দেখার মতো কোনো ঘটনা? তারা কি দুইজন অপহরণকারী ছিল, নাকি নিছক পারিবারিক কোনো দ্বন্দ্ব? এ কুয়াশার জন্য পৃথিবীতে তো যে কোনো কিছুই হতে পারে। আজকের এক্সপ্রেসটা শুরু হয়েছিল গীতা সঞ্জয়ের গল্প দিয়ে। মেধাবী আর প্রতিভাবান এই দুই ভাই বোন বাসা থেকে বের হয়েছিল একটা রেডিও প্রোগ্রামে যাবে বলে। প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল ঠিক 7:00। কথা মতো 7:00 গীতা আর সঞ্জয়ের বাবা মা রেডিও ছেড়ে বসলো তার ছেলে মেয়েদের প্রোগ্রাম শুনবে বলে। বাসা থেকে বের হওয়ার পর থেকে তারা অপেক্ষা করছিল কখন 7:00 বাজবে আর কখন প্রোগ্রাম শুরু হবে। কিন্তু একই 7:00 যখন শো শুরু হলো, তখন সেখানে তার ছেলে মেয়ে না বরং আরেকটা মেয়েকে শোনা যাচ্ছিল। গীতার বাবা ভাবল হয়তো তারা ভুল করে অন্য কোনো চ্যানেল টিউন করেছে, তাই তারা সব কয়টা চ্যানেল ঘুরিয়ে দেখল। না, কিন্তু কোথাও তার মেয়েকে শোনা যাচ্ছিল না। সে ভাবল হয়তো কোনো কারণে তাদের প্রোগ্রাম বাতিল হয়ে গেছে। গীতার মায়ের মনটা একটু খারাপ হয়ে যায় আর গীতার বাবা বাসা থেকে বেরিয়ে পড়ে গীতার সঞ্জয়কে বাসায় নিয়ে আসার জন্য। সে অল ইন্ডিয়া রেডিওর অফিসে নিচে গিয়ে দেখল তার ছেলে মেয়ে সেখানে নেই। ভাবল হয়তো ভেতরে একটু গল্প করছে, তাই সে সেখানে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকল। অনেকক্ষণ পার হয়ে গেল, কিন্তু গীতা আর সঞ্জয় বের হলো না। সে অফিসের ভেতরে ঢুকে রিসেপশনে জিজ্ঞেস করলো, কিন্তু তারা জানালো গীতা আর সঞ্জয় নাকি সেখানে যায়নি, তাই সে প্রোগ্রামে অন্য মেয়েকে নেওয়া হয়েছে। সে ভাবল হয়তো কোনো কারণে গীতা প্রোগ্রাম করতে ইচ্ছে করেনি, তাই ও এখানে না এসে বাইরে একটু ঘোরাফেরা করে আবার বাসায় চলে গেছে। তাই সে বাসায় ফিরে আসে, কিন্তু এসে দেখে তার ছেলে মেয়ে তখন বাসায় পৌঁছয়নি। তাদের বাবা খুব রেগে যায়, ভাবে তার ছেলে মেয়ে হয়তো নিশ্চয়ই কোনো বন্ধুর বাসার পার্টিতে গিয়ে যোগ দিয়েছে। আচ্ছা, এখন একবার ভাবুন তো, সেই গাড়িতে থাকা দুজন কিশোর কিশোরী যদি গীতা আর সঞ্জয় হয়ে থাকে, সেদিন 10:15 সেই গাড়িতে থাকা দুইজন অর্থাৎ দুই অপহরণকারী অন্য একটি গাড়ি যার নাম্বার DH1280 এতে করে উইলিংটন হসপিটালে যায় ক্ষত নিয়ে। দুজনের একজনের নাম বিল্লা, তার মাথায় এত বেশি কেটে গিয়েছে যে তার মাথার খুলির স্কিয়াগ্রাফ করতে হয়েছিল। কিভাবে কাঁটা ছেঁড়া করেছে জিজ্ঞেস করলে তারা ডাক্তার দেখে তাদের মিথ্যা নাম বলে আর ছিনতাইকারীদের হাতে পড়ে এরকম হয়েছে বলে তারা জানায়। সেই সময় রণবীর সিং নামের একজন পুলিশ সে হাসপাতালে দায়িত্বরত ছিল। সে তাদের একটি দরখাস্ত নেয় যেখানে তারা লেখে যে বাংলা সাহেব রোডের কালী মন্দিরের পাশে তাদের উপর ছিনতাইকারীরা আক্রমণ করে, তখন তারা তাদের হাত ঘুরি নিয়ে যায় এবং রড দিয়ে তাদের পেটায়। পুলিশ রণবীর সিং সাথে সাথে মন্দির মার্গ পুলিশ স্টেশনে খবর পাঠায়। 10:50 দিকে সেখান থেকে দুজন পুলিশ আসে হাসপাতালে তাদের জিজ্ঞাসাবাদ করতে। এর মধ্যে অপহরণকারীরা অনেকবার হাসপাতাল থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বারবার ডাক্তার তাদেরকে আটকায়। এরপর রাত 11:10 তারা দুজন ঠিক করে যে ডাক্তার যাই বলুক তারা আর হাসপাতালে থাকবে না, আর যেই ভাবা সেই কাজ, তারা হাসপাতাল থেকে বের হয়ে যেতে নেয়। তখনই মন্দিরমার্গ পুলিশ স্টেশন থেকে আসা দুজন পুলিশ আর হাসপাতালে কর্মরত থাকা দুজন পুলিশ তাদেরকে যেতে দেখে ফেলে। তখন তারা বলে যে ছিনতাই যে স্থানে হয়েছিল তাদেরকে সেখানে নিয়ে যেতে। পুলিশরা সেখানে গিয়ে এমনকি তাদের গাড়িতে উঠেও কিছু বুঝতে পারে না, কিন্তু তবুও তাদের সন্দেহ যায় না এই দুজন লোকের উপর থেকে। পুলিশ তাদেরকে সকালে আবার পুলিশ স্টেশনে আসতে বলে, কিন্তু সকাল হয়ে গেলেও যখন তারা আর পুলিশ স্টেশনে আসে না তখন পুলিশ তাদের দেওয়া ঠিকানায় লোক পাঠায়। তখন দেখা যায় যে তাদের দেওয়া ঠিকানাটাও ভুল ঠিকানা, আর তারা যে গাড়িতে করে এসেছিল সে গাড়ির নাম্বারটা আসলে একটা স্কুটারের নাম্বার। তারপর থেকেই তাদের সন্দেহ হতে শুরু করে। অন্যদিকে গীতা আর সঞ্জয়ের বাবা তাদেরকে বাসায় না পেয়ে বাইরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। বাসা থেকে অল ইন্ডিয়া রেডিওর অফিস পর্যন্ত এবং এর আশেপাশে যত রেস্টুরেন্ট, সিনেমা হল, বন্ধু বান্ধবের বাসা, হাসপাতাল, যা যা আছে সব জায়গায় খুঁজেছে, কিন্তু কোথাও তাদের পায়নি। রাত 11:30 তাদের বাবা বাসায় এসে সব আত্মীয়দের বাসায় ফোন দেয় যে ওরা কারো বাসায় গেল কিনা, কিন্তু তবুও কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর তিনি বাধ্য হয়ে পুলিশ স্টেশনে ফোন দিয়ে একটি নিখোঁজ রিপোর্ট করান এবং তার সন্তানরা দেখতে কেমন সেটারও একটা বর্ণনা তাদের জানান। পুলিশ তাদের অনেক খোঁজ করল কিন্তু তাদের কোথাও পাওয়া গেল না।
X-Files.
১৯৭৮ ২৮শে আগস্ট, সময় সন্ধ্যা 6:00, দিল্লির একটি সেতু বন্ধের কাছে একজন রাখাল তার গরু চড়াচ্ছিল। রাখালের নাম ধানীরাম। সে হঠাৎ সেখানে ঝোপঝাড়ের ভেতরে দেখতে পায় দুটো লাশ পড়ে আছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কাউকে কিছু না বলে নিজের বাসায় চলে আসে। কিন্তু তার মাথায় বারবার সেই লাশের দৃশ্য ভেসে ওঠে। পরে সে সেখানকার পুলিশ রতেশ সিংকে লাশের কথা জানায়। সে পুলিশ স্টেশনে খবর দিলে সেখান থেকে গীতা আর সঞ্জয়ের মা বাবাকে সেখানে যেতে বলা হয়। যদি এরা তাদের সন্তানদের লাশ হয়ে থাকে, সেখানে গিয়ে গীতা আর সঞ্জয়ের মা বাবা লাশ দুটো দেখেই কান্নায় ভেঙে পড়ে, কারণ লাশগুলো তাদেরই সন্তানদের লাশ। কিন্তু কে মারল ওদের, আর কেনই বা এমন নির্মমভাবে খুন করে লোকালয় থেকে দূরে ঝোপঝাড়ে ফেলে রেখে গেল, আস্তে আস্তে আমরা সবই জানতে পারব। লাশ পরের দিন অর্থাৎ 29 আগস্ট পুলিশ সার্জেন্ট ভারত সিং লাশ দুটোর ময়নাতদন্ত করে। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে গীতাকে তারা খুব নির্মমভাবে ধর্ষণ করেছিল। গীতাকে অনেকবার ধর্ষণ করা হয়, তাতে তাকে 6 বার ছুরিকাঘাত করা হয় বুকে, মাথায়, বাম হাতে এবং গলায়। আর তার ছোট ভাই সঞ্জয়কে আরো বেশি ছুরিকাঘাতের শিকার হতে হয়, 5 বার না 10 বার না 25 বার। 14 বছর বয়সে সঞ্জয় একটা শিশু, তাকে অপহরণকারীরা 25 বার ছুরিকাঘাত করে মারে। আর লাশ দুইটা এত তাড়াতাড়ি পচন ধরে গিয়েছিল যে ঠিক মতো ময়নাতদন্ত করাও সম্ভব হয়নি, না হলে হয়তো আরো নির্মম কোন অমানবিক নির্যাতনের প্রমাণ পাওয়া যেত। ততদিনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের নিউজে গীতা আর সঞ্জয়ের খবর ছড়িয়ে গেছে। আস্তে আস্তে এই বিষয়ে সবাই জানতে শুরু করেছে। তখন পুলিশ ঘটনার দিন ভগবান দাস এবং ইন্দ্রজিৎ সিং এর রিপোর্ট গুলো খুঁজে বের করে আর তাদের পুলিশ স্টেশনে এনে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে। অপহরণ করা হয় যে গাড়িটি দিয়ে ঠিক সেই রকম একটি গাড়ি পাওয়া যায় মজলিস পার্কে 31 আগস্টে, কিন্তু গাড়িটির নাম্বার ছিল DHD7034। অনেকদিন আগে ঠিক এরকমই একটি গাড়ির মিসিং রিপোর্ট করা হয়েছিল, কিন্তু সেখানে দেওয়া হয়েছিল গাড়িটির নাম্বার DEA1221। তাই পুলিশে গাড়ির মালিক অশোক শর্মাকে খবর দেয় পুলিশ স্টেশনে আসার জন্য। তিনি জানায় গাড়িটি আনার 6 সপ্তাহের মধ্যে সেটি চুরি হয়ে যায়, এটিই তার গাড়ি। সে তার কাছে থাকা গাড়ির চাবি দিয়ে গাড়ির দরজা খুলতে পারে, কিন্তু গাড়ির ভেতরের অনেক কিছুই তখন বদলে ফেলা হয়েছিল। গাড়িটা পরবর্তীতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে পাঠানো হয়। গাড়িতে অসংখ্য আঙুলের ছাপ পাওয়া যায়, একটি সিগারেটের অংশ, রক্তের দাগ আর কিছু হেয়ার স্যাম্পলসও পাওয়া যায়। এছাড়া অনেক নাম্বারের প্লেট পাওয়া যায় গাড়িটার ভেতর থেকে, তার মানে এক একবার এক এক নাম্বার প্লেট লাগানো হয়েছিল গাড়িটিতে, কিন্তু গাড়ির আসল নাম্বার ছিল DHI280। গীতার সঞ্জয়ের লাশ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেখানকার কিছু মাটির অংশ খুঁজে পাওয়া যায় এই গাড়ির ভেতরের মাদুরে। তার মানে এখন সব একদম পানির মতো স্বচ্ছ। 26 আগস্ট শনিবার গীতা সঞ্জয় তাদের রেডিও প্রোগ্রামে যাওয়ার পথে অপহরণ হয়। তারা গাড়িতে সেই দুইজন অপহরণকারীর সাথে ধস্তাধস্তি করে বাঁচার অনেক চেষ্টা করে, কিন্তু দুইটা বাচ্চা ছেলে মেয়ে আর দুজন প্রাপ্তবয়স্ক লোক, হার তো মানতেই হবে। এই ঘটনা উদ্ঘটনার পর মিডিয়াতে আরো কয়েক গুণ বেশি সাড়া পড়ে গেল। তখনকার প্রাইম মিনিস্টার মোরারজি দেশাই ব্যক্তিগতভাবে এই কেসে আগ্রহ দেখায়। ঘটনার কয়েক সপ্তাহ পরে 8 সেপ্টেম্বর 1978 সালে দুই অপহরণকারীকেই ট্রেন থেকে গ্রেপ্তার করা হয়। সেদিন তারা কালকা মেল ট্রেনে করে যাচ্ছিল। যখন ট্রেনটি আগ্রার কাছাকাছি এসে যমুনা নদীর ব্রিজের একটু আগে থামল, তখন তারা মিলিটারিদের জন্য সংরক্ষিত একটি বগিতে ঢুকে যায়। তখন তাদেরকে তাদের আসল পরিচয় জানার জন্য আইডি কার্ড দেখাতে বলে কিছু মিলিটারি, কিন্তু তারা আইডি কার্ড দেখাতে চায় না। তারপর আর্মিদের সাথে তার বিশৃঙ্খলা শুরু হয়। আর্মিদের মধ্যে একজন ল্যান্স নায়ক এভি শেট্টি পত্রিকার ছবি দেখে তাদের চিনে ফেলে। এরপর সন্দেহের ভিত্তিতে তাদেরকে আটকে রাখে। তার পরের দিন অর্থাৎ 9 সেপ্টেম্বর আর্মি সেই দুইজনকে পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের দুইজনকে জেলে নিয়ে আলাদা আলাদা সেলে আটকে রাখে। পুলিশ তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে সেখান থেকে দুইটি বড় ধারালো ছুরি আর কিছু জামা কাপড় পায়, যেগুলোতে রয়েছে রক্তের দাগ। এরপর একজন ডাক্তার এসে তাদের পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার তাদের দুজনের শরীরে প্রচুর কালচে দাগ দেখতে পায়। এছাড়াও বিল্লার মাথায় কিছু সেলাই দেখতে পায়, যেগুলো প্রায় 14-15 দিনের পুরনো। ঠিক সেরকম 14-15 দিনের পুরনো একটা জখম দেখতে পায় রাঙ্গার হাতে। 12 সেপ্টেম্বর ডাক্তার তাদের সমস্ত ডিএনএ স্যাম্পল নিয়ে রাখে। তারপর 13 সেপ্টেম্বর তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাঙ্গা কোনো কথাই বলে না। আর বিল্লা তারা একজন আরেকজনকে চেনেই না। পুলিশ তাদের দুজনকে হাজতে বন্দী করে রাখে। 1978 সালের 22 সেপ্টেম্বর রাঙ্গা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটি স্বীকারোক্তি দেয়, কিন্তু আবার 20 নভেম্বর সে তার স্বীকারোক্তি বাতিল করে দেয়। অন্যদিকে বিল্লাও 19 অক্টোবর একই স্বীকারোক্তি দিয়ে পরবর্তীতে 27 অক্টোবর সেটি আবার বাতিল করে। সঞ্জয়ের মৃতদেহে আর সেই গাড়িটিতে যে চুল পাওয়া গিয়েছিল পরীক্ষা করে দেখা যায় সেটা রাঙ্গার চুল, আর বিল্লার চুল পাওয়া যায় গীতার জামা থেকে। এছাড়া তাদের দুজনেরই রক্ত গাড়িতে থাকা রক্তের দাগ আর দুই ভাই বোনের জামা থেকে পাওয়া যায়। আবার সেদিন রাতে উইলিংডন হসপিটালে যে দুজন সন্দেহভাজনকে মিথ্যে নাম পরিচয় দিয়েছিল, তার মানে বুঝতে আর বাকি থাকে না যে 1978 সালের 26 আগস্ট শনিবার দুই ভাই বোন গীতা আর সঞ্জয়ের অপহরণ, ধর্ষণ আর খুনের পেছনে তারাই দায়ী। কোর্টে বিল্লা দাবি করে যে সে 25 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির বাইরে বোম্বেতে ছিল। মাথায় জখমের ব্যাপারে জানায় বোম্বেতে একটা গাড়ি চুরি করার সময় দুর্ঘটনা ঘটে, আর জেলে থাকাকালীন সময় তাকে বাধ্য করা হয় ব্যক্তি স্বীকারোক্তি দিতে, তাই পরবর্তীতে সে সেটা বাতিল করে। সে আরো জানায় বোম্বের পুলিশরা তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে খুঁজছে, তাই সে রাঙ্গার সাথে 15 আগস্ট দিল্লিতে চলে আসে। 18 আগস্ট তার রাঙ্গার বোনের বাসা পানিপথে যায়। তারপর সেখান থেকে 25 আগস্ট সে আবার বোম্বেতে চলে আসে। 31 আগস্ট সে দিল্লিতে ফিরে আসার পর রাঙ্গা তাকে ফোন দিয়ে জানায় যে তাদেরকে পুলিশ খুঁজছে একটা অপহরণ আর খুনের মামলার আসামি হিসেবে, তাই তার সিদ্ধান্ত নেয় মাদ্রাজে পালিয়ে থাকার। কিন্তু যাওয়ার পথে আর্মিরা তাদের ধরে ফেলে। সে তার সমস্ত অপরাধ অস্বীকার করে পুরো দোষ দিয়ে দেয় পুলিশের ওপর, বলে পুলিশ তাকে অমানসিক অত্যাচার করে মিথ্যা স্বীকারোক্তি দেওয়ার জন্য। রাঙ্গা বলে তাদের ব্যাগে কোনো ছুরিই ছিল না, এমনকি তাদের ব্যাগ থেকে যে জামা কাপড় পাওয়া যায় সেখানে কোনো রক্তের দাগও ছিল না, সবই নাকি পুলিশের কারসাজি। 26 আগস্ট শনিবার রাতে উইলিংডন হসপিটালে থাকা যে দুই ডাক্তার বিল্লার রাঙ্গার চিকিৎসা করেছিল, তারা বিল্লাকে ঠিক চিনতে পারে না, কিন্তু তার মাথার স্কিয়াগ্রাফের সাথে বিল্লার মাথার স্কিয়াগ্রাফ মিলে যায়। কিন্তু সেদিন ঘটনাস্থলে থাকা অন্যান্য সাক্ষীরা ঠিকই তাদের দুজনকে চিনতে পারে। কোর্টে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে তারা দুইজন বোম্বে পুলিশের কাছ থেকে লুকোনোর জন্য দিল্লিতে এসেছিল 16 আগস্ট। তারা বিভিন্ন জায়গায় মিথ্যে নাম দিয়ে ঘর ভাড়া নিয়ে থাকত, আর গাড়ি চুরি করে বিভিন্ন মিথ্যা নাম্বার প্লেট লাগিয়ে গাড়িতে বসিয়ে সেগুলো বিক্রি করত। 26 আগস্ট তারা গীতা আর সঞ্জয়কে 6:30 থেকে 6:40 মধ্যে লিফট দেওয়ার কথা বলে তাদের গাড়িতে তুলে নেয়। মাঝ রাস্তায় বুদ্ধা জয়ন্তী পার্কে গাড়ি থামিয়ে রাঙ্গা দুটি আইসক্রিম আর কোক কিনে তাদের জন্য। রাত 9:30টার দিকে গীতা আর সঞ্জয়কে জঙ্গলের ভেতর নিয়ে হত্যা করা হয়। আগে ভাইকে হত্যা করে, তারপর বোনকে অসংখ্যবার ধর্ষণ করে হত্যা করা হয়। পরবর্তীতে রাঙ্গা কোর্টে জানায় 26 আগস্ট সারাদিন ঘোরার পর তারা রাস্তায় দুজন ছেলে মেয়েকে দেখতে পায়। তাদের দেখে মনে হয়েছিল তারা ধনী পরিবারের সন্তান, গাড়িতে লিফট দিতে চাইলেই তারা রাজি হয়ে যায়। রাঙ্গার বিল্লার উদ্দেশ্য ছিল তাদের আটকে রেখে পরিবারের কাছ থেকে মুক্তিপণ চাওয়া। গাড়ির পেছনে বসে ছেলে মেয়ে দুইটা ইংরেজিতে কথা বলতে থাকে। তখনই বিল্লা নিজেকে সামলাতে পারে না আর গীতাকে তার ভালো লেগে যায়। সে গাড়ির দরজা লক করে দেয়। বুঝতে পারে সঞ্জয় তাদের সাথে ঝগড়া শুরু করতে শুরু করে। সে ব্যাগ থেকে ছুরি বের করে ভয় দেখানোর জন্য, কিন্তু কোনো লাভ হয় না। সঞ্জয় ছুরিটা হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে তার হাত কেটে যায়। রাঙ্গা বিল্লাকে বলে তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যেতে, কিন্তু বিল্লা সেটা মেনে নেয় না। সঞ্জয় ক্রমাগত তাদের উপর আক্রমণ করে যাচ্ছিল বাঁচার জন্য। তাই একটা জঙ্গলে গিয়ে রাঙ্গা আগে সঞ্জয়কে ছুরিকাঘাত করে মেরে ফেলে। রাঙ্গা যখন ছুরি থেকে রক্ত মোছার কাজে ব্যস্ত ছিল, তখন বিল্লা 16 বছর বয়সী গীতাকে ধর্ষণ করছিল। বিল্লা তারপর রাঙ্গাকে বলে গীতাকে ধর্ষণ করতে এবং সে সেটা করে। তারপর বিল্লা আবার গীতাকে ধর্ষণ করা শুরু করে। তখন গীতা হাতের পাশে ছোট ছুরিটা দেখতে পেয়ে সেটা দিয়ে বিল্লার মাথায় আঘাত করে পালিয়ে যেতে নেয়, কিন্তু কোনো লাভ হয় না। বিল্লা তাকে ধরে ফেলে এবং তখনই খুন করে। অন্যদিকে বিল্লা কোর্টে ঘটনাটা একটু অন্যভাবে বলে। সে জানায় ছেলেটার হাত কেটে যাওয়ার পর সে ছেলেটাকে ব্যথা কমার ওষুধ খাওয়ায়, আর মেয়েটাকে ধর্ষণ করার বুদ্ধি ছিল রাঙ্গার। সব কিছু শোনার পর কোর্ট তাদের অপহরণ, ধর্ষণ আর খুনের মামলায় দোষী সাব্যস্ত করে। 4 বছর পর অর্থাৎ 1981 সালের 21 এপ্রিল সুপ্রিম কোর্ট তাদের দুজনের মৃত্যুদণ্ড ঘোষণা করে। এরপর 1982 সালের 31 জানুয়ারি রাঙ্গা আর বিল্লা দুজনকে একসাথে ফাঁসিতে ঝুলানো হয়। তাদের ফাঁসির কাঠগড়ে নিয়ে যাওয়ার সময় বিল্লা একদম চুপচাপ ছিল, কিন্তু রাঙ্গা কিছুতেই যেতে চাচ্ছিল না। ফাঁসি কার্যকর হওয়ার পর মৃতদেহ তাদের কোনো আত্মীয় স্বজন নিতেও আসেনি। ছোট্ট দুইটা বাচ্চা ছেলে মেয়ে, একজনের বয়স 16 বছর আর একজনের 14 বছর। মা বাবার খুব আদরের সন্তান ছিল তারা। সামনে ছিল হয়তো অনেক উজ্জ্বল ভবিষ্যৎ তাদের। সেদিন বাসা থেকে বের হয়েছিল রেডিওতে প্রোগ্রাম করার জন্য, কিন্তু দুর্ভাগ্য সেখানে তারা পৌঁছতে পর্যন্ত পারল না। তার আগেই মানুষ রূপে হায়নার হাতে পড়ে প্রাণ হারাতে হলো তাদের। কাকে দোষ দেব, দোষ দিয়ে বা কি হবে? যে দুটো তাজা প্রাণ হারিয়ে গেছে সেগুলি কি আর ফেরত আসবে কখনো? শুধু এটুকুই বলবো, আমাদের সতর্ক থাকা উচিত। যাদের পরিবারে ছোট সন্তান রয়েছে তাদেরকে সতর্ক করে রাখা উচিত, যেন এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর কাউকে প্রাণ হারাতে না হয়। এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইজে গীতা এন্ড সঞ্জয় মার্ডার কেস। আসুন তাহলে কুয়াশার মূল কাহিনী শুনতে চলে যাই। এখন শুনবে কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শর্মি। চোখ বন্ধ করলেই যে সবকিছু দেখা থেকে আপনি বঞ্চিত, ব্যাপারটা তা নয়। বন্ধ চোখেও অনুভূতি দিয়ে দেখা সম্ভব, যদি আমি চাই। কিন্তু এমন ঘটনা প্রায়ই ঘটে যে একজন অন্যায় করেছে, অন্যজন সহ্য করছে, যেন চোখ বন্ধ করে রেখেছি। অথচ যত গোপনে আর যত সাবধানে মানুষ অন্যায় অবিচার করুক না কেন, অলৌকিকতার শক্তির কাছে বোধ হয় পরাজিত হতেই হয়। তা না হলে কার সাধ্য ছিল সত্যকে লুকিয়ে দিব্যি ভালো মানুষের মুখোশ পরে দিন পাড়ি দেয়ার? যে অশরীরীকে আমরা ভয় পাই, প্রেতাত্মা বলি এবং উপেক্ষা করি, সে অশরীরীর শরীরী জীবনটা নিয়ে কখনো কি ভেবে দেখি? কেন তার শরীরী আর অশরীরী জীবনের মধ্যপথে ঘন অন্ধকারের রহস্যময় কুয়াশা থাকে? আগুনে অবধারিত মৃত্যু জেনেও পতঙ্গ আগুনে ঝাঁপ দেয়। মজনুর অবস্থায় পতঙ্গের মতোই অজপাড়া গায়ের বোকাশোকা মেয়ে জরিনা। শহরে আদব কায়দা না জানলেও যে রূপ নিয়ে সে জন্মেছে তাতে চোখের বা পতঙ্গের দোষী বা দেয়া যায় কি করে? মজনু যেন হাতের মুঠোয় চাঁদ পেয়ে গেছে। জরিনাকে বিয়ে করে 2 দিনের মধ্যেই ও ঢাকা চলে এলো। জরিনার স্বপ্ন সে নায়িকা হবে, আর মজনু তাকে নায়িকা হবার জন্য সব রকম সাহায্য করবে, এমনটাই কথা দেয়া আছে। মজনু পাশের গ্রামের এক বিয়ে বাড়িতে গিয়ে জরিনাকে প্রথম দেখে, আর সে দেখাই প্রেম পর্যন্ত গড়াতে খুব বেশি সময় লাগেনি। কেননা মজনুর চালচলন আর শহুরে আদব কায়দা, প্রেম নিবেদন সবটাই জরিনাকে মুগ্ধ করে। তার চেয়ে বড় কথা, মজনুর FDC-তে খুব ঘনিষ্ঠ বন্ধু আছে, যাকে ধরলে জরিনার নায়িকা হওয়া ঠেকানো অসম্ভব। আসলে জরিনার প্রেম ভালোবাসার চেয়েও নায়িকা হবার অপার সম্ভাবনার দিকেই মনের পালটা বেশি ঝুঁকেছিল। মনের পাল যেভাবে ঝুঁকুক না কেন, মজনু আর জরিনা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসার মন্ত্র বলেই আগলে রেখেছে। তবে সমস্যা হচ্ছে, এত সুন্দরী বউয়ের কোনো আবদারই মজনু ফেলতে পারে না, সেজন্য তাকে কাজের বাইরে বেশি কাজ করতে হয়। অবশ্য মজনু বেশি বেশি কাজ করে যাতে অনেক ওপরে ওঠা যায়। ভেতরে ভেতরে মজনু ইদানিং চায় জরিনা সিনেমায় না যাক, সুন্দরী বউ সিনেমায় গিয়ে যদি আবার ওকে ভুলে যায়। আবার অনেক টাকার অনেক বড় স্বপ্নও মজনুর দুই চোখ দেখে। ভুল ভাবনাকে পাত্তা দিলে চলবে না, পৃথিবীতে তো কত সুন্দর সুন্দর নায়িকা রয়েছে, তাই বলে কি ওনারা ঘর সংসার করছে না? দুই দিনের দুনিয়ায় যার যা ইচ্ছে সেটা পূরণ করাটাই তো একটা কাজ। মজনু একটা ছোটখাটো দোকানে কাজ করে, এই যেমন তালা চাবি, নর্মাল গ্যাসের চুলা, মাল্টিপ্লাগ বাল্ব, হাতুড়ি, লোহার শেকল, ছাতা, প্লাস্টিকের দড়ি, আরো এটা সেটা পাহাড়ি খুচরো ব্যবসা। কিন্তু বড়, অনেক বড় ব্যবসায়ী হওয়ার দুর্নিবার স্বপ্নর চোখে মুখে। খুব খাটে ছেলেটা, হাতের কাছে যখন যে ধরনের কাজ পায় সুযোগ মতো মজনু সেটা খুশি মনে করে দেয়। আর সেই জন্য দোকানের মালিক রুহুল আমিন ওকে অনেকটা বেশি স্নেহ করে। তাছাড়া সবসময় হাতে কিছু না কিছু বাড়তি টাকাও আসে। আজও দোকানের মালিককে হেল্প করতে হবে, কাজে তড়ি ঘড়ি বাড়িতে এলো মজনু দুপুরের খাবার খেতে। মেইন রোড থেকে বেশ খানিকটা ভেতরে হলেও হাঁটা পথে অলিগুলি দিয়ে কাছে একটা ঘর ভাড়া করে থাকে ওরা, অনেকটা বস্তির আদলে তবে আর একটু উন্নত। সবার জন্য একটা করে ঘর, রান্নাঘর পাকা, বাথরুম এবং বড় গণ উঠান, ভাড়াও কম। একটা ঘর আর একটা ঘরের সঙ্গে লাগোয়া হলেও যে যার কাজে ব্যস্ত। সকালে নাস্তাটা অত জুচ্ছই হয়নি, তাই পেটে যেন ক্ষুধার ছুঁচো দৌড়চ্ছে।
আরে কি ব্যাপার, এই দিনে দুপুরে ঘরে দুয়ার দিয়ে বসে আসো যে, রাত্রি প্যাডে লাগছে খিদা। ও জরিনা,
এক মিনিট খাড়াও, খুলতাছি। দেখো তো কেমন দেখায়।
এটা কি, তুমি কি পরছো এসব?
তোমার জিন্সের প্যান্ট কেন সুন্দর লাগতেছে না?
কি এটা, দড়ি যে দড়ি কি?
আরে ভাই আমার দড়ি, তোমার ব্যাট আমার মাথায় হয় বেশ তো, তুমি পরে গেছো তাই।
তোমার লাগতেছে একরে অপবিশ্বাসের মতো না, আরো সুন্দর, তুমি এমনি সুন্দর পরিলাহান, যা পরবা তাতেই হিট। ঠিক আছে, তোমারে আমি জিন্সের প্যান্ট কিনে দিব, মানে এখন তুমি জলদি বাদ দাও।
দিতাছি, তার আগে কও তুমি আমার জরিনা ডাকলা কেন? তোমার না বলছি আমার কারিনা ডাকবা, মালিকা কইছে কারিনা নামটাই নাকি বেশি সুন্দর। আর জানো আমি কারিনার বইও দেখছি।
তোমার বাপ মা আকিকা কইরা ছোট হোক বড় হোক একটা খাসি তো জব করছে, এরপর জরিনা খাতুন নাম রাখছে না, আমি এই নামেই ডাকবো। আর কারিনার বই পরে দেখবা, আগে আমাগো দেশের বই গুলান দেখো, সাবানা, ববিতা, কবরী, হেগো থেকে অভিনয় শিখতে হইব। নায়িকা হইতে চাইলে অভিনয়টার দিকে একটু বেশি নজর দেওয়া লাগে, পোশাক আশাক তো পরের মামলা।
ওই শোনো না, তোমার দোস্ত আইছে, কবে নিয়ে যাইবা তার কাছে? তুমি না কইছিলা পরিচারকরা আমারে দেখলে নায়িকা বানিয়ে দিব? হ, সব তোমার মিশা কথা না, অমন বুঝতেছি মিশা কথা কইয়া আমার বিয়া করছো।
মজনু মিশা কথা কয় না, তোমার এত নায়িকা হওয়ার শখ, আমি তো কইছি আমার মুরাদে জোর দুরকুলায়, আমি চেষ্টা করবো, বাকিটা ওনার ইচ্ছা। দেই আর একটু ডায়াল দিও। উফ রে, ঝাল না ঝাল একটু কম দিতে পারো না, আমার ঠোঁট জিব্বা জ্বলতাছে, গ্যাস্ট্রিক হইব।
আজ মরিচটা বেশি পড়ছে, থাক গা একটু শুকনো শুকনো করে খাও না, এত তরকারি লইলে তো ঝাল ধরবই।
শুনো জরি, সাকিব গেছে ঢাকার বাইরে শুটিং এ, আইলেই তোমার বিষয়টা লইয়া কথা কমো। সামনা সামনি বমু, ফোনে ফোনে কি এত জরুরি আলাপ হয়?
একই হাত ধুলা যে খাওয়া শেষ।
ও মেলা ভাত খাইছি, তরকারি মজা হয়েছে, জালটা কম হইলে মনে হয় আরো এক থাল খাইতে পারতাম, যে খিদা লাগছিল। সন্ধ্যার পরে মালিকের ঘরে টিভি দেখতে যাইবা, যাও তো একলা একলা আইবা না, আমি নিয়ে আসবো।
আর অত চিন্তা করো না, মালিকা বউ অনেক ভালো মানুষ, কইলেই হ্যাঁ ঘরে দিয়ে যাইব, কেউ নাই তো তাই আমার লোকে সুখ দুঃখের দুটো কথা কয়। তুমি কবে আমার টিভি কিনা দেবো কও তো?
দি মনে বড় টিভি কিনবো বলে তো একটু দেরি করতাছি, আমার এত সুন্দর চান্দেল্লা আনবো, অন্যের বাড়ি গিয়ে টিভি দেখবো, এটা আমার ভাল লাগে। একটু সবুর করো, তোমার সংসারের সব জিনিস আমি করে দিব। কিরে, তুই তো মনে হয় এখনো ব্যাপক ব্যস্ত।
আরে আর কইস না, সিনেমার কাম বড় বেজাইলা। মানুষ দেহে সুন্দর সাজাইন না গুজেন না তিন ঘন্টার গল্প। আর এর পিছনের খাটনি যে কি জিনিস, সাধারণ মানুষ দেখলে জ্বর উঠতে যাইব। ধৈর্য ছাড়া সিনেমার কাম করা মানে লগিয়ার বৈঠা ছাড়া নৌকা লইয়া মাঝ নদীতে বসা থাকা। যাগা, এইবার তোর খবর ক। কি শালা, বিয়া করলা, বউ নিয়ে আসলা, হাতে তো মিষ্টির প্যাকেট দেখতাছি না। কিরে,
আরে মিষ্টি বিরানি সব খামো, এতবার ফোন দিলাম তুই তো এক বাক্য কইলি নাইতে। ঢাকা এলি কবে? এখন কি কথা কইতে পারবি? আমি আবার দোকানটা বন্ধ করে আইছি।
আরে খুব ব্যস্ত আছিলাম রে দোস্ত, ঢাকায় আইছি তিন দিন, অহনো বাড়িতে ঢুকতে পারি নাই। এই সামনে সাকিব খান আর বুবলির নতুন সিনেমা রিলিজ হইব, মেলা দায়িত্ব আমার উপরে। আগে তো মনে কর FDC ছোটখাটো কাম করতাম, এখন বুঝছস প্রমোশন হয়েছে। আর এই পরিচালক প্রযোজকরা তো মনে কর ওই সাকিব কইতে অজ্ঞান। এক হইল নায়ক সাকিব খান, আর এক হইল গিয়া আমি সাকিব দেওয়া। এখন অবস্থা যা হইছে, ইন্ডাস্ট্রি আমরা এই দুইজনই চালাই আর কি।
দোস্ত তুই পারবি দোস্ত, তোরা তো কইছিলাম আমার বউয়ের ব্যাপারে খুব শখ নায়িকা হইবার চায়। একটা ব্যবস্থা কইরা দে, তোর তো এই লাইনে জানাশোনা লোকের অভাব নাই, আর অনেক পাওয়ারও আছে, দেখ না একটু।
আরে তুই এমন হাত ধইরা কসলা কসলি করতাছিস কে বেড়া? আমি দেখুন নে, তয় সময় লাগবো, পরিচালকর কানে কথাটা তুলতে হইব, তোর বউরে নিয়ে দেখা করতে হইব, একটা সিস্টেম আছে না সবকিছু। টাকা পয়সাও কিন্তু দেওয়ান লাগবো।
কেন টাকা পয়সা লাগবো? কেন তুই আসছ না সিস্টেম কর, আমি না তোর ছোট কালের দোস্ত, আমার কাছ থেকে টাকা লইবি?
দূর, তুই বুঝলি না, টাকা লাগবো গ্রুমিং এর মানে ট্রেনিং এর লেখা। তার আগে ক তোর বউ বলে সেই রকম সুন্দরী শুনছি। খিরে পাইলি কই এত সুন্দর বউ?
মনে কর নিজের বউ বইলা না। আসলে দোস্ত আমার বউ আসমানের পরীর লাহান, যে কোনো পরিচালক দেখলে ওরে নায়িকার পাট দিব।
শুন বেটা ব্যাক কর, খালি সুন্দর হইলেই সিনেমায় টিক্কা থাকা যায় না, অভিনয় লাগে, নাচ লাগে, ফাইট লাগে, চলন বলনে নিজস্ব ঢং লাগে, আর লাগে ধৈর্য আর বুদ্ধি।
আমার বউ সারাদিন সিনেমা দেখে, নায়িকা ঘুমতন আছে, শুদ্ধ ভাষায় কথাও কয়, ওর হাসি এককারে সাবানের মতো।
নকল কইরা নাচলে শুদ্ধ ভাষায় কথা কইলে কি বই হিট হইব না হাসিতে হইব? সাবানা সাবনুর হ্যাগমতো অভিনয় আর কানতে পারবো? হলে সাবানা ম্যাডাম যখন চোখের পানি ফালাইতো সবাই কান্ত। যাক এসব পরে দেখুম নে, আগে তোর বউরে তো নিজের চোখে দেহি।
তুই আমার এই কথার ফয়সালাটা করে দে, আমি যেন আমার বউটারে গিয়া ফাইনাল খবরটা যেতে পারি।
তুই তো শালা ভালো মতো সুন্দরী বউয়ের আবদারের সিপাত করছস। হায় হায় শালা, তোর খবর আছে।
FDC সাকিব দিয়ানের সঙ্গে যেহেতু কথা হয়েছে সেহেতু ধরে নেওয়া যায় অর্ধেক কাজ হয়ে গেছে। মজনুর আজকের দিনটা যেন সোনায় সোহাগা। একে তো বউ নায়িকা হওয়ার প্রথম ধাপে পা দিল, দ্বিতীয়ত মেঘনা চাইতেই বৃষ্টির মতো একটা দারুণ উপহার কপালে জুটল। মজনুর দোকানের মালিক ওকে স্নেহ করেন সত্যি, কিন্তু তাই বলে হুট করে এত দামি একটা উপহার দেবেন এতটা আশা করেনি মজনু। যদিও জিনিসটা সেকেন্ড হ্যান্ড, তবু মজনু ভীষণ খুশি। দোকানের মালিক বেশ পয়সাওয়ালা, তবে পয়সাওয়ালা হলেই যে সবার মন থাকে তা কিন্তু নয়। অথচ রুহুল আমিন সাহেবের পয়সা মন দুটোই সমান সমান। ভদ্রলোক নিজের বাড়ির জন্য নতুন একটা ডিপ ফ্রিজ কিনেছেন, আর পুরনোটা মজনুকে দিয়ে দিয়েছেন। কোনো টাকা পয়সা দাবি করেননি, এমনকি ডিপ ফ্রিজের যতখানি যান্ত্রিক ত্রুটি ছিল সেটাও সারানোর জন্য দোকানে দিয়ে তারও বিল তিনিই দিয়ে দিয়েছেন। ফ্রিজটা ঠিকঠাক করানোর পরও নাকি ফ্রিজ দিয়ে অনবরত পানি পড়ছে আর ঘর ঘর শব্দ হচ্ছে। ফ্রিজের নিচে মোটা করে কাপড় বা ছালা দিয়ে রাখলে কিছুদিন ভালোই চলে, এটাই একটা সমস্যা। এতে মজুর সমস্যা নেই, ও খুশি মনে ফ্রিজটা নিয়েছে, কেননা এত বড় ডিপ ফ্রিজ ঘরে থাকলে কেমন একটা আভিজাত্য ভাব আসবে। এছাড়া দুই দিন পর জরিনা যখন নায়িকা হবে তখন তো স্টেটাসেরও একটা ব্যাপার আছে, তাই না? দোকানে আজ মজনুর মনই বসছে না কখন বাড়ি যাবে সেটাই চিন্তা। শেষে সন্ধ্যার পরপরই দোকান বন্ধ করে বাড়ি এলো। জরিনা মোবাইলে সিনেমার গান বাজাচ্ছে। কি সব গান যে আজকাল বের হয়েছে, গানের কথায় ডিজিটাল শব্দে ছড়াছড়ি।
তুমি এত তাড়াতাড়ি
গানটা বন্ধ করো। বউ দেখো না তোমার জন্য কি আনছি।
কই দেহি দেহি কি আনছো?
বাইরে চলো। কো দেহি কি এটা?
ইস রে টিভি আনছো তুমি?
না টিভির চেয়েও দামি জিনিস এই যে দেখো ডিপ ফ্রিজ।
হ্যাঁ তো বড় ডিপ ফ্রিজ, এটার মধ্যে তো মানুষ ঢুকে বসে থাকতে পারবো। কয় টাকা দিয়ে কিনছো? নতুন? না পুরানি তো মনে হয়, আমার একবার জিগাইলাও না।
আরে জরি উপহার পাইছি, এক টাকাও লাগে নাই, রুহুল আমিন চাচা দিছে। আরে আমার দোকানের মালিক, সে নতুন ডিপ ফ্রিজ কিনছে আর পুরানটা আমার দিয়ে দিছে। একদম ভালো দামি জিনিস, এত বছর হয়ে নিজে ব্যবহার করছে, এমন একটা একটু পানি পড়ে সময় সময়, আর কারেন্টের ভোল্টেজ কম থাকলে সামান্য শব্দ করে, এই জন্যই বদলাইছে। বুঝলা না, বড় লোকের কারবার। তবে যাই কও, মানুষটার মনটা যে এত বড় আমি ভাবতেই পারি নাই, স্বপ্নেও ভাবি নাই। জিনিসটা পাইয়া কেমন জানি আনন্দ লাগতেছে।
আমার তো বিষয়টা আবার খটকাও লাগতেছে। সত্যই ফ্রিজটা ভালো তো? নাকি নষ্ট জিনিস তোমার গসায় বেড়ায় নাম কিনছে কেডাই জানে?
আরে না না, নাম কিনবো কে? দোকান থেকে সাইরা সুরাই দিছে, তাছাড়া চাচা ভালো মানুষ, এতদিন ধরে চিনি, ভালো খারাপের রকম বুঝি না।
খুব আনন্দ লাগতেছে, টিভি আনলে আরো আনন্দ লাগতো। ফিট করবা না? ফিট করবা কখন? আমি মালিকাপুরে ডাইকে নিয়ে আসি।
ওহ না, আগে ঘরে ফ্রিজ লাগাই, এরপর তারে ডাইকা পরান বইরা ঠান্ডা পানি খাওয়াই দিও, লগে মিষ্টি। ভালো খবর আছে?
কি কোনা, তাড়াতাড়ি কও।
তোমারে আমার বন্ধু সাকিব দেওয়ান দেখবার আইব, এরপর সোজা পরিচালকের লগে সাক্ষাৎ, এরপর তুমি নায়িকা। কি কেমন কামের তোমার মজনু?
আমি যে কি কম আর কি করমু বুঝতেছি না। আনন্দে যে মানুষের ফিট খায় এটা সত্য, আমার ফিট খাওয়ার মতো অবস্থা হয়েছে, মাথা সরকির মতো ঘুরাইতেছে।
আরে খারাও খারাও, এমনই ফিরিও না, আগে ফিরিস্টা ঘরে সেট করি, আমি মিস্ত্রি রেখে আইছি, এমনই আইব।
কোন জায়গাটায় রাখবা?
তুমি কও, ঘরের হোম মিনিস্টার তো তুমি।
এই জায়গাটা রাখো যাতে বাইরে থেকে দেখা যায়।
তোমার কথাই সই, এখানেই ফিটাইব।
মজনু ঘরে আসো।
আসো ভিতরে আসো।
এর মধ্যে জরিনার সঙ্গে সাকিব দেওয়ানের দেখা হয়েছে এবং কথা মোটামুটি ফাইনাল যে খুব দ্রুত যে কোনো দিন জরিনাকে নিয়ে সাকিব দেওয়ান দুইজন নাম করা পরিচালকের সঙ্গে দেখা করতে যাবে। ওনার শিডিউল ফাঁকা হচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। মজুর পকেট থেকে বেশ কিছু জমানো টাকাও বেরিয়ে গেছে, কেননা জরিনাকে নিয়ে একটা ফটোশুট করিয়ে নিয়েছে সাকিব দেওয়ান। সাকিব দেওয়ান এমনিতে মানুষ ভালোই, তবে মেয়েদের বেলায় একটু একটা ছোকছোকানি ভাব আছে। অবশ্য ওরই বা দোষ কি, আজকাল এমন মেয়ে সবসময় কিছু না কিছু পাওয়া যায় যারা নাম যশ খ্যাতির লোভে সাকিব দেওয়ানের মতন মানুষের গায়ে অবলীলায় লেপটে যেতে চায়। মানুষ তো সুযোগ নিতে ভালো লাগে, কখনো কখনো অ্যাভয়েডও করে, সেসব ভিন্ন কথা। চলচ্চিত্রের ঝকমকে রঙিন দুনিয়াটাতেই যে শুধু ভালো মন্দির হিসেব তা কিন্তু নয়, পৃথিবীর সমস্ত জায়গায় ভালো আর মন্দির একসঙ্গে পায়ে বাঁধিয়ে চলার ব্যবস্থা করা আছে। এবার তুমি বা আপনি কি চান সেটা তোমার ভেতরে মানুষটা বুঝবে। এ নিয়ে সাকিব দেওয়ানের অত অযথা ভাবনার সময় নেই। সাকিব দেওয়ানের কাছে ভালো মন্দ আর পাপ পুণ্যের হিসেবটা অন্যরকম। মনের শরীরের সঙ্গে সঙ্গে চোখের তৃপ্তি বলেও তো একটা ব্যাপার আছে, কোন তৃপ্তির পাপ কতখানি সেটা না হয় ভুলেই গেলাম। ভালো মন্দের বিচার সাকিব দেওয়ান বোঝে, কিন্তু জরিনাকে দেখার পর কেমন যেন একটা অনুভূতি কাজ করে। ইস, মেয়েটার চোখ মুখ আর উদ্ধত যৌবনের ধারালো ছুরি যেন সাকিব দেওয়ানের সারা শরীর ফালা ফালা করে দিয়েছে। শরীর থেকে মন, মন থেকে চোখ, সে যন্ত্রণায় একেবারে দিশেহারা। কি জানি কেন বার বার জরিনাকে দেখতে ইচ্ছে করে, কেমন একটা নেশা আছে মেয়েটার মধ্যে। একবার যদি নেশাটা মেটানো যেত। ইদানিং নানা বাহানায় সাকিব দেওয়ান মজনুর বাড়ি আসে, একটুখানি কাজে ফাঁকি দিতে পারলেই যেন মন এক তীব্র অবাধ্যতায় মজনুর বাড়িতে ছুটে। সাকিব দেওয়ানের ধারণা জরিনাকে যে দেখবে তার ভেতরে ভেতরে ওর মতোই অবস্থা হবে। তবে আজ অবশ্য সত্যি একটা কারণে সাকিব দেওয়ান মজনুর ঘরে এলো।
ভাবি, কই আপনি, ঘরে আছেন?
ও ভাবি
সাকিব ভাই আপনি আসেন আসেন, কেমন আছেন? আইজ এদিকে কাছে কোনখানে কাম পড়ছে?
না ভাবি, যা গরম পড়ছে, তিয়াসে বুকটা ফাইটা যাইতাছে। আসছি আপনার হাতে ঠান্ডা এক গ্লাস পানি খাইতে আর বুকটারে ঠান্ডা করতে।
আপনি সবসময় মস্করা করে কথা কন, আসলে সিনেমার মানুষ তো, আপনাকে কথাবার্তায় অন্যরকম থাকে। বসেন, আমার ডিপ ফ্রিজে পানির বোতল বরফ করা আছে, অহনি মিলায় আনতেছি।
ভাবি আপনি যেমন মিষ্টি, আপনার হাতের পানিও মিষ্টি, যেন শরবত খাইলাম।
খালি শরবত খাইলে পেট ভরব? আজ কিন্তু দুপুরে খাইয়া যাইবেন, আমি আপনার বন্ধুরে ফোন দিতেছি।
আরে খাওন দানের দিন তো সামনে আইতাছে, আপনি বসেন আমার কাছে, মজনুরে পরে ফোন দেন, জরুরি কথা বইলা নেই। আচ্ছা ভাবি, আপনার কি ঠান্ডা সর্দি এইসবের ধাত আছে?
না। কেন?
কেন মানে নায়িকা হইবেন কয়দিন পর, বৃষ্টিতে ভীষণ লাগবো না? আপনার যে ফিগার, 100% শিওর প্রথম ছবিতেই আপনার দিয়া বৃষ্টির মধ্যে গান গাইব।
কি যে কন্যা, আপনি তো ইচ্ছা করলে সিনেমার নায়ক হতে পারতেন। আপনি কত উঁচা লম্বা, চেহারা কাটিং কত সুন্দর।
আমার ইচ্ছা ছিল হুমায়ুন ফরিদির মতো ভিলেন হুমু, কপালে নাই তাইলে আর কেমনে। ধরে আপনার কিন্তু বৃষ্টিত ভিজতে হইব, সরসেট শাড়ি পইরা, বুঝছেন ভাবি?
বৃষ্টিত না হয় ভিজলাম, কিন্তু ভাই আমি তো নাইস অত ভালো পারি না, যা শিখছি টিভি দেখা। যদি আমার নাইস পছন্দ না হয় পরিচালকের?
আপনি নাইস, ফাইট, অভিনয় এসব নিয়ে চিন্তাই করেন না, সব ব্যবস্থা আমি করব। আপনি আমার আপনা লোক, আমার উপর ভরসা রাখেন। তাছাড়া সবকিছু ট্রেনিং নয়নের ব্যবস্থা আছে, বড় নায়িকা হইয়া আবার আমারে ভুললা যায় না, তখন তো গাড়ি লইয়া এফডিসিতে ঢুকবেন আর কাছের জানালা দিয়া দূর থিকা দেখা হাত নাড়াইবেন।
দূর সাকিব ভাই, কি যে কোন মজনু মাঝে মধ্যে এরকম কয়, আমি কি সেরকম নাকি? আমি জরি না, উপকার মনে রাখি। সিনেমা হলের বড় পর্দায় আমার দেখা যাইব, এইটা আমার একমাত্র স্বপ্ন। এই স্বপ্ন পূরণের জন্য আপনি মজনু যে পরিশ্রম করতেছেন, এইটা তো আমি নিজের চোখে দেখতেছি। যাক, আমার মডেল ছবি দেখা আর কি কইল পরিচালকরা?
আরে সেই খবরই তো আপনারে দিতে আসলাম, সব ফাইনাল, আগামী পরশুদিন আমি আপনারে নিতে আসবো, রেডি থাকেন কিন্তু।
এতক্ষণ ধরে এই খবর প্যাডে লইয়া বসে আছেন? আপনি তো সিজ একটা দেন ভাই, মজনুরে বলছেন?
মজনুরে যাওয়ার পথে কমু, আর হ্যাঁ ওইখানে কিন্তু কথা কইবেন শুদ্ধ ভাষায়।
ওসব নিয়ে ভাববেন না। কি ঠিক আছে জানু?
100% ঠিক, আপনিও তো ভালো মস্করা জানেন,
আপনার কাছ থেকেই তো শিখলাম।
চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্প, গল্পটি আপনাদের জন্য লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা। এতক্ষণ ধরে গল্পের প্রথম পর্ব শুনলেন। প্রথম পর্বে আমরা দেখেছি মজনু জরিনাকে বিয়ে করে এনেছে গ্রাম থেকে, অপূর্ব সুন্দরী। অপূর্ব সুন্দরী বলতে তার সুন্দরের বর্ণনা আপনারা শুনেছেন, কি ধরনের সুন্দরী, একেবারে সিনেমার নায়িকা হওয়ার মতন সুন্দরী। এবং মজনু তাকে কথাই দিয়ে তাকে বিয়েই করেছে, এই শর্তে তার পরিচিত লোক আছে এফডিসিতে, তাকে বিয়ের পরে সিনেমা করতে দেওয়া হবে। এবং সুন্দরী বোর অনেক আবদার রক্ষা করতে হয় মজনুকে, একদিকে সাকিব দিয়ারের সঙ্গে আলাপও করিয়ে দিয়েছে তাকে সিনেমায় নামাবে, যে ভদ্রলোক সে যে দোকানে কাজ করে সেই দোকান থেকে দোকানের মালিক দয়া করে বা ভালোবেসে যেটাই হোক মজনুকে পুরনো ডিপ ফ্রিজ তার বাড়িতে ব্যবহার হতো সেটা দিয়েছে, যেটা পেয়ে অত্যন্ত খুশি হয়ে গেছে জরিনা। আমরা যেখানে ছিলাম সেখানে জরিনা এবং সাকিবের কথোপকথন হচ্ছিল, আপনারা শুনেছেন তাদের বাক্যালাপ। এরপরে কি আছে না দ্বিতীয় পর্বে শুনি, আসুন তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপরে আবারও ফিরে আসছি। সবকিছু যেন খুব দ্রুত ঘটে যাচ্ছিল, সাকিব দেওয়ান জরিনাকে নিয়ে প্রথম দিন একজনের সঙ্গে দেখা করল, সঙ্গে মজনুও ছিল। কিন্তু দ্বিতীয় দিন গাজীপুরের একটা রিসোর্ট মতন জায়গায় জরিনাকে একা নিয়ে গেল। মজনুকে শুধু কথার মোহে নয়, টাকার মোহেও বশ করে ফেলেছেন সাকিব দেওয়ান। হঠাৎ একদিন ভর দুপুরে 5 লাখ টাকা বান্ডিল নিয়ে মজনুর দোকানে উপস্থিত হল সাকিব দেওয়ান। ব্যবসা বড় করার অফার দিল, আর যা যা মিষ্টি কথার প্রলেপ প্রয়োজন সবই, এবং সেই সঙ্গে মজনুকে রাজি করানো হল জরিনাকে দিয়ে প্রথমে একটা ছবিতে রেইড, কাটপিস এবং হট মশালা গানে অভিনয় করানো হবে, কেননা নায়িকা হওয়ার জন্য এখনো অসংখ্য ল্যাকিংস রয়েছে জরিনার, যেসব ঠিকঠাক করার আগে ছোট করে হলেও বড় পর্দায় আসাটা খুব জরুরি, পরিচিত মুখ হওয়া জরুরি, কড়কড়ে ক্যাশ টাকার গন্ধ আর ছোট ব্যবসা বড় করার স্বপ্ন পূরণের সুযোগ দুই মিলেমিশে মজনুকে বধ করা গেল সহজেই। তারপর থেকে যেন সোনার ডিম পাড়া হাঁসটা ডিম দিয়েই যাচ্ছিল, কিন্তু হঠাৎ সব সুখের গায়ে আচমকা আগুন লাগলো যেন।
ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, লাল লাল নীল নীল বাতি দেখা পরাণ জুড়াইছে আমার, ঢাকা শহর আইসাই আমার পরাণ জুড়াইছে।
বুঝলা বউ, বড় রাস্তার উপরে জায়গা মতন একটা বড় দোকান পেয়ে ফেলেছি, রাইতে দেওয়ানে নিয়ে যাবো অ্যাডভান্স করতে, তারপর নতুন মাল তোলার চিন্তা।
তুমি সাকিব দেওয়ানের কাছ থেকে 10 লাখ টাকা নিছো?
আমি নি মুখে, তোমার নতুন ছবির কি কাম করাইবো এটা টাকা দিছে, আর লগে আমারে কিছু দিছে ব্যবসার লাগা, আমি কইছি সুদ দিয়া দিব তাড়াতাড়ি।
এত টাকা তুমি তাড়াতাড়ি সুদ দিবা কেমনে? 10 লাখ টাকা কামো তুমি?
কি কইতাছো, তোমার টাকা আর আমার টাকা কি আলাদা? এখন তুমি সিনেমায় নামছো, এখন তো আমরা দর দর মরমর করে খালি বড় লোক হমু।
বাহ, আমারে সিনেমায় নামাইয়া তুমি বড় লোক হওয়ার চিন্তা করবা? এই ভাববা বিয়া করছো? সিনেমায় নামে মানুষ বড় লোক হওয়ার জন্য
এত গজল গাইতেছো কে? কি কইতে চাও খোলাসা করে খাও। আমারে তুমি এখনই টেকার খুঁড়া দিলা, তোমার লেগে কম ধন্না দিছি সাকিব দেওয়ানের কাছে?
আমি কি নায়িকা হয়েছি? সাইড নায়িকাও তো করতে পারে নাই তোমার ওই বদমাই সাকিব দেওয়ান না। আর আমার কেমন লাগতেছে সেই খবর রাখো তুমি, আমার কি কি করার লাগে জিগাও একবার, টাকা পাইলে চোখ মুখ বন্ধ করে এলো এলো কত হারাম।
সাকিব দেওয়ানের লগে তো খুব মিটামিটা কথা কইছো, আমি দোকানে বসে ঠিকই খবর পাইছি, তোমার হাতের মিষ্টি পানি খাইতে যখন তখন ঘরে আইতেছে, তখন তো অসুবিধা হয় নাই তোমার, এখন এত তাড়াতাড়ি তার বদমাইশ কইতাছো যে
আমি কাঁদছি আর অভিনয় করতে পারুম না, শেষ জীবনের নামে পথ শেষ কইরা দেব।
এত তাড়াতাড়ি নায়িকা হওয়ার শখ মিটে গেছে কেন? নায়িকা হইতে গেলে ছোট ছোট জামা প্যান্ট পরন লাগে, বৃষ্টিতে ভিজা শৈল দাইতে হয়, 100 বেড়ার লগে দলতে হয়, এইসব তুমি জানতা না? যাই না শুনে তো নায়িকা হওয়ার লাইগা আমার এ বিয়ে করে ডাকা আইসো, ও নাচতে নাই মা গন্ডা দেওয়ানের লাইগা অস্থির আছো কেন?
তোমার মনে যে এত পেশা ছিল আমি বুঝতে পারি নাই, আমি বেটা অভিনয় এক জিনিস আর অশ্লীলতা আরেক জিনিস, আমি নায়িকা হওয়ার লোভে তোরে বিয়ে করি নাই, যদি তাই হইতো তাহলে তো তোর বন্ধুর লোকে কালি করে আগাম করতে পারতাম।
শুটিং এ গিয়া কার কার লোকে কি কি করছো তার খবর কি আর আমি রাখি?
কি কইলা তুমি? আমারে তোমার বন্ধুর লোকে ভিড়াই দিয়া টাকা পয়সা খাওয়ানোর ধান্দা কইরা এত খারাপ কথাটা তুমি কইতে পারলা? আমার চরিত্র নিয়ে কথা কইলা?
খারাপ কথা তো তুই মুখে তুলে দিলি, এখন আমার দোষ, সব আমার দোষ, নতুন নতুন টাকা কামাইয়া কয়টা টাকার এত জুরুনি হয়েছে, আর আমি যে তারা খাওয়াইতাছি বড়াইতাছি
জীবনই আমি আর রাখুম না, আমি সিনেমার রঙ্গলীলা আইজি সাঙ্গ করতেছি, বেশ কাম গলায় দড়ি দিব।
এইসব নাটক সিনেমা করতে চাইলে তোর বাপের বাড়িতে গিয়া কর, আমার ভাষা বিনা, আমার বাড়ি সিনেমা হল না।
কি কইলা কথাটা, কি কইলা আরেকবার কও।
কেন শুনাস নাই? আমি ইংরেজিতে কথা কইছি বুঝাস নাই? শালা মেজাজটাই নষ্ট করে দিল তোর, শালা ঘরে আর আসুন না, এত অশান্তি ভাল লাগে না, আর ভাল লাগে না।
খারাও খারাও করতেছি, আমার মরা মুখ দেখবো কইলা?
কসিমা, আমার বাড়ির থেকে মাইরো, বাইরে এসো, টংটা করবি।
আমার জীবনটা শেষ করে দিল, হায়রে সিনেমা, হায়রে টেকা।
আরে বেটা চল, কতক্ষণ আর দোকানে বসে থাকবি? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি না হইলে সম্পর্কের তালাচাবি জব্দ হয় না। ল বাড়িত ল, মুখ ভূতা কইরা না থাইকা বউয়ের মান ভাঙা। তরে দিয়ে আমি ভাবির লগে নেক্সট কামডার ব্যাপারে ডেট ফাইনাল করুম।
না রে, আই জোরের লগে একটু বেশি খারাপ ব্যবহার করে লেছি, উল্টা সিধা কথা কইছি। সারাদিন একটা ফোন দেয় নাই, আমিও দিই নাই, এখন খুব খারাপ লাগতেছে। বুঝস না, গ্রামের সহজ সরল মাইয়া, মনে যদি কষ্ট পাইয়া ভুল কিছু করে বোর্ডের কষ্ট দিলাম ওদাই, মনটার মধ্যে সারাদিন খসখস করতেছে।
আরে ভাবি, এখন অনেক চালু হয়ে গেছে, আর চিন্তা করস কেন, আমি তো আছি। ভাবির কোনো ক্ষতি এই ইন্ডাস্ট্রির কেউ করতে পারবো না, যতদিন তোর ওই বন্ধু বাচ্চা আছে। এখন দুইজনে মিললা কাঁচা টাকা সুভোগ কর। আর কয়টা দিন, একবার ভাবির একটা সিনেমা হিট হইলেই মনে কর ব্যাস, তখন এখনকার কষ্ট সুডোকাম এইসব নিয়ে আর ভাবির মন খারাপ হইব না। আচ্ছা দোকানের অ্যাডভান্স তো হইলই, মাল কিনতে চাস কবে আমারে জানাইস, ক্যাশ টাকা তো সবসময় হাতে থাকে না।
আচ্ছা দেওয়ান, কাট পিস করলে এত ভসা পাওয়া যায়? ওখানে তো আমার বউয়ের একখান কাম দেখলাম না।
আরে দেখবি তো, সবুর কর, ওইসব তোরে পরে বুঝায় কম নাই। কয়টা পয়সা তো বেশি পাইতেছ আমার সিন পরিচয়ের জোরে, নাইলে দোস্ত কত কত সুন্দর হীরা এফডিসির গেটে লাইন দিয়া দাঁড়ায় আছে জানোস কিছু? খুব পিছলা এই চলচ্চিত্রের জগৎটা, আমি আসি ভাবির হাত ধইরা রাখুন, কোনোভাবেই তারে পিছলা খাইতে দিব না, ভরসা রাখ।
বাইরে দোকানে তালা দিই।
জরি, ও জরি, জরি না
কিরে, দুয়ার খোলা, ঘর তো মানুষ নাই,
গেল কই?
মালিকার ঘরে নাকি?
ফোন দে, দেখ ধরে কিনা। যা ভাবিরে নিয়ে আয়, অতক্ষণে আমি একটু বাতাস খাই, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়া। আচ্ছা যা, আমি নিতাছি, তোর ডিপ ফ্রিজে তো বরফের বোতল থাকেই।
মজনু, এটা কি? আমার সর্বনাশ হয়েছে, এইটা কি করলাম? আমার আমার শরীর না রে,
একদম চুপ, কোনো আওয়াজ করবি না, বুঝতাছ কত বিপদের মধ্যে পড়ছি?
বিপদ আপদ পরে আমি আমার বর্ডারে হারাইলাম, আমি বুঝতে পারি নাই ওর মনে যে এত কষ্ট ছিল, আমার রাগের কথাগুলা নেই, সত্যি মনে করলো সরি।
তোর বউরে কি তুই মরতে কইস?
না না, আমি কব কেন, রাগের মধ্যে কইছি মরতে চাইলে বাড়ি দিয়ে মরতে, এই কথা নেই তো কাল এলো রে।
তোর বউ ইচ্ছা কইরা মরছে, ঘুমের ওষুধ বা মিষ্টি খাইয়া ফিরিজের মধ্যে গিয়া বৈঠা মরছে, এখন পুলিশকে সইব, সবের আগে তরে ধরব, এরপর আমারে কি কি যে ঘটব। তোর বউ সিনেমার কাট পিছে অভিনয় করতো, এটা জানাজানি হইলে কি যে কেলেঙ্কারি হইব জানোস? কোন পানি কত দূর গড়াইব চিন্তাও করতে পারবি না।
কি হইব, কিছু হইব না, যা হবে তা তো হইছে।
পোলা পানের মতো কথা বন্ধ কর, কাউরে কিছু জানানো চাইব না, লাশটা গুম করতে হইব।
লাশ গুম করুন কেন?
তাইলে এতদিন যে টাকা পয়সা নিস সব ফেরত দিতে পারবি? এটা ব্যাক কর, যে টাকা তরে দিছি এর সমস্ত প্রমাণ পরিচালকের হাতে আছে, পুলিশ বড় বল ধরতে পারবো না, ধরবো তোর মতো সোনো পুটিরে, কইব বৌরে দিয়া খারাপ সিম করাইয়া টাকা লইছ, আর লগে তো আমি বাজুনি, কি করবি?
আমি কিছু জানি না রে, তুই কি করবি কর?
কাউরে কিছু করি না, কেউ জি গাইলে কবি তোর বউ শুটিং এ, এরপর ঠিকানা বদলাইয়া লবি, আর পরিচিত মানুষের মধ্যে কথা রটাইয়া দিবি তোর বউ তরে তুইয়া পালাইছে।
এত বড় মিথ্যা কথা কমু
কইস না, লাশ লইয়া থানায় যা, একা যখন আছে খরচ করগা, এরপর পরিচালক গৌলটা কেসে পুইরা জেল হাজতে পয়সা মর, বাকি জীবন জেল হাজতে থাকলেই তো তুই তোর জরিনারে আর ফেরত পাইবি না।
কি হয়ে গেল, এত টাকার সুখ তো আমার কপালে সইল না, আমি লুবে পয়রা কি ধন আরাইলাম রে, কি করলাম আমি, কি করলাম?
তুই তো দেখতেছি বেটি গমত সুর কইরা কান্তাসুর, আমারে মারতে চাস? পরে কান্দিস, আত্মহত্যার লাশ অত সোজা জিনিস না, এটা মাথায় রাখ।
জরিনার লাশ গুম করার জন্য দুই বন্ধু প্ল্যান বানালো, তারপর লাশটা ডিপ ফ্রিজ থেকে বের না করে একটা ভ্যানে ফ্রিজ সহ বাড়ি থেকে বের হলো। সবাইকে বলল নষ্ট ডিপ ফ্রিজ সারাতে নিয়ে যাচ্ছে। সাকিব দেওয়ান কায়দা করে শুটিংয়ের একটা বড় পিক আপ ম্যানেজ করে একদম গাজীপুরের ঘন জঙ্গলে চলে গেল। গাজীপুরের প্রায় সমস্ত জায়গায় সাকিব দেওয়ানের পরিচিত, ভেবেছিল জরিনার লাশ ডিপ ফ্রিজ সহ ফেলে দিল, কিন্তু তাতে বিপদ হতে পারে ভেবে বরফ আর শক্ত লাশটা একটা খাদে ফেলে নিয়ে ফ্রিজ নিয়ে বাড়ি ফিরে এল। মনজুর ভীষণ কষ্ট হচ্ছিল, নিঃশব্দে চোখের পানি গাল বেয়ে গড়াচ্ছিল আর ভাবছিল এটা অন্যায় হচ্ছে, অথচ জেনে বুঝি যেন অন্যায়টা করল। কদিন অনুশোচনার ভয়ঙ্কর ঊর্ধ্বশ্বাস মনটাকে অস্থির করে দিল। সাকিব দিন খুব দ্রুত মজুরের বাসা বদলে দিল, তারপর ব্যস্ততার সময় যাতাকলে শোক তাপ ক্ষতগুলোর উপর আস্তে আস্তে প্রলেপ পড়তে শুরু করল। এদিকে বড় ব্যবসার চাপ যেন অন্য কিছু ভাবনার অবকাশই দিচ্ছিল না মজনুকে, কেউ কিচ্ছু জানল না, টের পেল না। সময় ভালোই কাটছে মজনুর, কতবার ভেবেছে ডিপ্রেসটা বিক্রি করবে কিন্তু কেন জানি পারে না, যদিও ব্যবহার করে না ওটা। জরিনার মৃত্যুর পর প্রথম প্রথম কদিন প্রতিদিনই ফ্রিজটা খুলে মজনু অনেকক্ষণ তাকিয়ে থাকত, এখন অভ্যাসটা চলে গেছে। ফ্রিজের উপর কাপড় দিয়ে ঢেকে তার উপরে দোকানের এক্সট্রা মালপত্র বোঝাই করে রেখে দিয়েছে, অনেকটা টেবিলের মতন কাজ করছে ওটা। এরই মধ্যে মজনু আবার বিয়ে করল, নতুন বউ মালা অত সুন্দরী নয়, আবার নাটক সিনেমার পাগলও নয়, সারাক্ষণই ঘরের কাজ করে। বিয়ের দুদিন পরই নষ্ট ফ্রিজটাকে খুলে টুলে সুইচ অন করে ঠিকঠাক করার বৃথা চেষ্টা চালিয়ে আবার যেমন ছিল তেমনই রেখে দিল, কিন্তু তারপর থেকেই একটা আশ্চর্য রকম বদল ঘটতে শুরু করল। সে বদলের হওয়া মজনু এবং সাকিব দেওয়ান দুজনের গায়ে লাগবে নাকি?
তুমি জলদি বাড়িতে আসো, আমার খুব ডর করতেছে।
কি কো, তিন দুপুরে ডর করতেছে মানে? দোকান তো খুল না, আমি বেলা কইরা এখন বন্ধ করবো আবার?
আমি জানি না, তুমি এক্ষুনি আসো।
এইটুক সময়ের মধ্যে আবার কি হইল? না, যাই ভাই যাই, একটা ঘুরান দিয়ে দেখি বিষয়টা কি, নাকি দুষ্টামি করতেছে মনে হয়। কি হয়েছে এত জরুরি তলব?
এই দেখো এখান দিয়া নষ্ট ফ্রিজের তলা দিয়া পানি পয়রা ঘর বাইসা যাইতেছে, আর কি মুজানি একটু পর পর ঘর ঘর শব্দ করতেছে। আমি তোমার মালপত্র সরাইয়া ডালা খুলে দেখি ভিতরে অবিকল মানুষের মতো একটা বরফের দলা, মনে হইতেছে কোন মায়াবাড়ি পয়সা রয়েছে। আজকালা দেখিয়া যা ডরেছিলাম সিলাই উঠছি।
কি কও তুমি এসব, আর তুমি এটা দাঁড় দিছো কেন? এই ফ্রিজ আমার একজন উপর দিছিল তাই ফালাই নাই, নষ্ট ফ্রিজ কোনো কামে লাগে না, নষ্ট ফ্রিজে বরফের দলা হইব কই থেকে? তুমি কি কিরিং কারিং কিছু করছো, সুইচ হাত দিছো নাকি?
না না, বিশ্বাস করো ভিতরে তো বরফের দলা আছে, তুমি আসো না দেখো একবার, দেখবে তুমিও ডরাইবা।
না না, আমার যেন লাগতো না, কি যা হাসাইরা কথাবার্তা কো, মাথা নষ্ট করো খালি, বরফ বরফ কিছু নাই,
তুমি
করছো এটা তোমার কাম না?
আমি দৌড়ি নাই, এটা সত্য বলতেছি।
সুইচ আপনি অন হয়েছে, সুইচ বন্ধ করো। আর জীবন এটা তা দিব না, জীবন না।
মজুর ঘরে এখন নর্মাল ফ্রিজ আছে, তারপরে নষ্ট হয়ে যাওয়া ডিপ ফ্রিজটা সে ফেলেনি, অথচ আজ এমনি এমনি নষ্ট ডিপ ফ্রিজটার সুইচ অন হয়ে গেল, নাকি মালার কাজ এটা। কিন্তু মালা বা যেভাবেই হোক, ডিপ ফ্রিজ যদি অন হবে তবে পানি পড়তেই পারে, যেহেতু পানি পড়াই ডিপ ফ্রিজের রোগ। কিন্তু ভেতরে তো জরি না বসেছিল, মজুর স্পষ্ট জরি নাকি দেখেছি, এটা কিভাবে সম্ভব? ভুল দেখেছি কি? হ্যাঁ ভুলি, কারণ মালা বলেছে মানুষের মতো দেখতে বরফের দলা, আর মজুর মন সেটাকে বিশ্বাস করে জরিনাকে কল্পনা করে নিয়েছে। কেননা মালা না জানো, মজুর অবচেতন আর চেতন দুই মনে জানে জরিনার লাশ ওই ডিপ ফ্রিজে ছিল। দ্রুত বিষয়টা নিয়ে সাকিব জিয়ানের সাথে পরামর্শ করলো মজনু, আর দ্রুত সমাধান পেয়ে গেল। সত্যি মজনুর মাথায় আসলে ছিল নেই, ঝামেলা না পুষে সোজা গাজীপুরের জঙ্গলে ওই বস্তু ফেলে দিলেই তো হয়। আর কি দরকার স্মৃতি ধরে রাখার? একবার যেহেতু ভয় পেয়েছ, বারবার পেতে পারে, তার চেয়ে আপদ বিদায় করাই ভালো। সামান্য মিথ্যার ছয় নয় দিয়ে মালাকে বোঝানো গেল, আবার সব ব্যবস্থা সাকিব দেওয়ানি করল, এবং সত্যি সত্যি যেন মজরু হাঁফ ছেড়ে বাঁচল, কোনো ঝামেলা হল না। কিন্তু তারপর যে ঘটল তাকে কি বলা যায়, ঝামেলা নাকি নিয়তি নাকি অন্য কিছু, যা বুঝতে পারছে না মজরু। গভীর রাতে একটা অলৌকিক জগতের মধ্যে চলে এলো মজরু, সে জগৎ সাধারণ কোনো জগৎ নয়, অন্য কোনো জগৎ। যে জগতের শব্দগুলো আলাদা, অনুভূতিগুলো ঠান্ডা বরফের মতো, মজরু যেন বরফের তীব্র ঠান্ডায় জমে বরফ মানুষ হয়ে যাচ্ছিল। কি হচ্ছে মজরুর সাথে?
তোমার মুখের উপরে কি বসে আছে?
মুখের উপর থেকে সরাও মালা, টান্ডায় আমি পাতি, আমি ভুল করছি।
কি করব, বাড়ি কিছু দিয়ে সরানোর চেষ্টা করুন, এটা তো লড়াইতে পারতাছি না। ওমা, তুমি না ফ্রিজ দিয়ে গেছিলা, আবার এইটা গড়ে আসলো কেমনে? এমন বৃষ্টি শব্দটা এজন্য হইতাছে, পাপে তো আমি ওই বুঝতে নিজেই নেই। নতুন এই যন্ত্রণা শুরু হলো ঠিকই, কিন্তু শেষ আর হল না। প্রতি রাতে মজরুর গায়ে ভীষণ ঠান্ডা বরফের দলার মানুষ অবয়বের অদ্ভুত কি যেন চেপে বসে থাকে। তারপর বোঝা যায় ওই বরফ খণ্ড আসলে জরিনার ঠান্ডা শরীর। প্রচন্ড ঠান্ডায় মজরুর ঠোঁট সারা শরীর নীল হয়ে যায়। ফেলে দেয় ডিপ ফ্রিজ, কিভাবে প্রতি রাতে মজরুর ঘরে চলে আসে সেও এক বিষয়। মজরু তো কোনো দোষ করেনি, জরিনাকে তো সে মারেনি, তবে কেনই ভয়ঙ্কর শাস্তি। মালাকে সত্যিটা বলার পর মালা রাগ করে বাপের বাড়ি চলে গেছে, কারণ মালা জানতো না মজরুর আগে একটা বউ ছিল, বিষয়টা মজুর গোপন করেছিল মালার কাছ থেকে। এদিকে সাকিব দেওয়ানও ঢাকার বাইরে, ফোনেও পাওয়া যাচ্ছে না, কোনো একটা বুদ্ধি পরামর্শ করার মতো লোকও নেই মজরুর।
মালা চলে যাওয়ার পর রাতে ঘরে ঢুকতেই ভয় লাগে। আজ তাই দোকানেই ঘুমাবে বজরু, বিছানা বালিশ নিয়ে এসেছে, যা আছে কপালে ঘরেই যাবে না, দেখা যাক কি হয়। কিন্তু যে ডিপ ফ্রিজ একা একা গাজীপুরের জঙ্গল থেকে ঘরে চলে আসে, সেটা কি দোকান পর্যন্ত আসতে পারবে না? প্রত্যেকটা অপমৃত্যুই আসলে ভূত হয়, এটাই সত্যি। আজ কি অপেক্ষা করছে মজুরের জন্য?
আমারে মাফ করুন দাদা, আমি তো কোনো দোষ করি নাই, তুমি নিজে আত্মহত্যা করছো। সাকিব দেবন ভালো, সাকিব দেবন ওর বুদ্ধিতে ভালো, ওর বুদ্ধিতে আমি ভুল করছি। তোমার লাশ নিয়ে আসবো আবার। তুমি কেন মামলা? মাফ করে দাও, তোমার সব টাকা আমি দিয়ে দিব। আমাকে
আমার সময় তো পড়ায় নাই। আমার লগে এখানে
দ্বিতীয় পর্বে একেবারে গল্পের মোড় ঘুরে গেছে, অর্থাৎ জরিনা খুব বিরক্ত হয়ে যায়। সে মজুকে বিয়ে করেছিল সিনেমার নায়িকা হওয়ার জন্য, কিন্তু সিনেমার নায়িকা হওয়ার পরিবর্তে তাকে দিয়ে কাটপিস ছবির সমস্ত আইটেম সঙ্গে এবং আরো অনেক জঘন্য কাজ করানো হয়, যেটা করতে জরিনা একেবারে প্রস্তুত ছিল না এবং রাজিও হয় না, এবং সে বেঁকে বসে এবং একটা সময় ঝগড়া করে মজুর সঙ্গে জরিনা আত্মহত্যা করে। আত্মহত্যা করবার পর মজুর এবং সাকিব দেয়াল জরিনার লাশ গুম করে খুব বাজে ভাবে, এবং জরিনার আত্মহত্যা করবার কায়দাটাও ছিল ভিন্ন। বিষ খেয়ে সে ডিপ ফ্রিজের মধ্যে বসেছিল এবং সেখানে সে মারা যায়, এবং সেইভাবেই তাকে নিয়ে গিয়ে, যাই হোক যেভাবে আপনি শুনেছেন ইতিমধ্যে, আমি আর কথা না বাড়াই আমরা চলে যাই শেষ পর্বে, দেখি কি আছে। যদিও খুন করেনি মজনু তার স্ত্রীকে, তারপরে মজনুকে কেন ভয় দেখাচ্ছে, কেন জরিনার আত্মা বারবার ফিরে আসছে মজনুর কাছে, তবু জরিনার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেওয়া কিভাবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা, আমরা সেসব জানবো শেষ পর্বে। চলে যাচ্ছি গল্পের শেষ পর্বে। আপনি আছেন আর জে শর্মিলের সঙ্গে কুয়াশায় এবং শুনছেন এবিসি রেডিও 89.12। জরিনার অতৃপ্ত আত্মার শক্তিকে উপেক্ষা করা মজরুর সাধ্য নয়। পৃথিবী যখন ঘুমের দেশে, তখন গভীর রাতে দোকান থেকে টেনে হিঁচড়ে জরিনার বরফ শীতল শরীরে মজরুকে ও নিজের ঘরে ডিপ ফ্রিজে আটকে রাখলো। সারা রাত অসহনীয় ঠান্ডায় মজনু অসুস্থ হয়ে গেল। নষ্ট সুইচ অফ ডিপ ফ্রিজে কি করে তাপমাত্রা এত নিচে নেমে যায় কে জানে। একসময় মজনু জ্ঞান হারালো, তারপর সারা রাতের তাণ্ডব তার কিছুই মনে নেই। সকালে জ্ঞান ফিরলে দেখে নিজের ঘরে ঠান্ডা পানির উপর পড়ে আছে সে, ডিপ ফ্রিজের নামগন্ধও নেই। যাক, এই যাত্রায় বাঁচা গেছে, তবে মৃত্যু ভয় মনের পুরোটা জুড়ে পাকা পোক্ত ভাবে বাসা বেঁধে ফেলেছে। মজনু বুঝতে পারছে জরিনার অতৃপ্ত আত্মাকে মেরে ফেলবে। এই সব হয়েছে সাকিব দিয়ানের জন্য। কোনো মতে গা মুছে পরিষ্কার হয়ে কাঁথা কম্বল নিয়ে শুয়ে পড়ল। হঠাৎ দরজায় ঘন ঘন বেল, মজনুর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, অগত্যা উঠতে হল।
আমার সাথে চল, সর্বনাশ হয়েছে।
কি হয়েছে? আমার বিপদের মধ্যে ভালাইয়া তুই খুলে আসি দিয়ে দিন, কথা পর্যন্ত কইতে পারছিস না। আমার বাবা যে কি কি করছে জানোস তুই?
চল জরিনার লাশটা রাইন না, নিয়ম মতো কবর দেই। জরিনার ঠান্ডা ভূত আমার মাইরা ফালাইব। কয়দিন ধরা রাইতে ঘুম ভাঙে আর দেহি তোর বউয়ের বড় ফ্লাস আমার বুকের উপর বৈশা রয়েছে। প্রথম ভাবছিলাম নিশা টিশা করি মাঝে মধ্যে, হয়তো ভুল দেখতাছি, কিন্তু ভুল না, প্রত্যেক রাইতে এমন হইতাছে।
আমারও একই অবস্থা, আমি তো আর নিশা করি না। চল লাশটা দাফন করি, নাইলে দুজনে মরব।
কিরে, কিছুই তো দেখতাছি না এখানে, কাপড় সুপুর কিছু একটা তো থাকবো, এই ডোবার মধ্যেই তো ফেলাইছিলাম। এখানে তো কাকপক্ষীও আসে না।
ডরে দুইজনে বুদ্ধি হারাইছি, এত দিনের কথা লাশ কুচা করলে নাই হয়ে গেছে, কাপড় সাপড় তো দূরে থাক, এখন বাতাস লাশের খারাপ আত্মা ঘুরে বেড়াইতেছে।
কি হইব হন, খুব ডর করতেছে।
ডরের কথা কইস না, কিন্তু আমার উপরে এত রাগ কেন, আমি করে মারছি। তোর কথায় জেলা জোতের ডরে এখন নিজের বউয়ের ভূতের হাতে মরতে হবো বিনা দোষে। আর ভূত কি মারবো, ঠান্ডায় আমার টান উঠা এমনিতে মরবো।
দোস্ত সব দোষ আমার, আমি তোর সুন্দরী বউরে ব্ল্যাকমেল কইরা পরে দিয়া খারাপ সিম করাই অনেক টাকা কামাইছি।
কি করি এই কথাটা ধরি না, আমার কই নাই
কইতে চাইছিল, আমি ডর দেখেছি।
আর কি কি আর কি কি করেছিলস আমার জরিনারে দিয়া? সাকিব সত্য করে কো সারা তোরে আমি তোরে আমি বিশ্বাস করছিলাম, এই দাম দিলি? এই দাম
তোর বউরে, তোর বউরে অজ্ঞান কইরা আমি খারাপ ছবি তুলছিলাম, আর ওইগুলান দিয়া ভয় দেখাই একের পর এক খারাপ সিন করাইছি। জরিনার কোনো দোষ নাই। আমি ওর ইচ্ছা করে ভালো কোনো পরিচালকের কাছে নিয়ে যাই নাই। তোর বউয়ের ছবি দেখান একজন আমারে বুদ্ধি দিছিল, আমি টাকার লোভে এই কাম করছি। তারা খারাপ ছবি বানায় তাগু কাছে তোর বউরে নিয়ে গেছি, আরো আরো খারাপ কাজ করছি মজনু। আমার তুই মার, আমি খুব অন্যায় করছি, আমার পাপের শাস্তি হইব, অবশ্যই হইব।
এইসব জরিনা অনেক কইতে চাইছে, আরে নাই তুমি তোর কাছ থেকে দেখা নিলে এত রাগ দেয় তো, এই জন্যই আত্মহত্যা করছে।
তোর বউ ঘুমের বড়ি খাইয়া ফিরিতে বৈশা ছিল, শুটিং এর শেষে ঘুমের বড়ি আমি ওরে দিছিলাম।
তবে ঘুম কইরা এই জঙ্গলে ভালো রাখতে ইচ্ছা করতেছে,
মাফ কইরাতে ভাই, আমারে তুই মাফ
কর। আমি আমি কত বড় বেকুব, নিজের ওর সুন্দর বউয়ের কদর করতে পারলাম না। তোর মতো বদমাইশের কথায় মরা বোটারে দাফন না করিয়া এই জঙ্গলের ডুবায় ফালাই রাখছি, না জানি বিরেদের মধ্যে ঠান্ডায় কত কষ্টে জরিনার জান্ডা বাইরেছে।
তুই তুই আমার সাথে চল ভাই, তুই তুই আজ থেকে আমার লগে থাকবি,
আমার রাইতে খুব ডর করে।
যেভাব করছস তার শাস্তি আমি তো করে শেষ হইব না। জরিনার আত্মা ঠিকঠাক তোরে মারব। আমি এটাই চাই, আমি এটাই চাই।
আমি আমি তো সব স্বীকার করলাম, আর তুই যে জরিনার টাকা খাইছস তার শাস্তি হইব না।
দুনিয়াতে লোভের শাস্তি হইবই।
বিরাট অন্যায় হয়েছে, আর কোনদিন এমন কাম করুম না।
কিরে তুই এমন করতেছিস কেন? আমার মাফ করে দাও, দয়া করো, আমার কি দোষ গো? আমি তো কিছু জানতাম না।
মজনু মজনু আমার দর, আমার বাসা
কোনো লাভ হইব না, তুই মরবি।
আমার ঘরে আমার ঘরে তোর ফিরে যা শুকান্তে, আমারে না না আমার সাইডে দাও, সাইডে দাও।
তোমার পালা, তো তোর দুজন একসাথে থাকবা আমার সাথে এটার ভিতরে।
দরদাই দরদাই ও থাকুক, আমার ছেড়ে দাও, আমি তো দোষী না।
মৃত্যু আসলে অতটা সহজ নয় যতটা সহজ মানুষ ভাবে। অমানসিক অত্যাচারের ভিতর দিয়ে রাতের পর রাত পার করছে মজনু আর সাকিব দেওয়ান। সাকিব দেওয়ান জরিনার সাথে অন্যায় করেছে জেনে বুঝে, আর মজনু অন্যায় করেছে না জেনে। তবু অন্যায় শাস্তি দুজনেরই প্রাপ্য। দুজনে একসঙ্গে থেকেও একই ঘটনা ঘটছে, ভূতরে সেই ডিপ ফ্রিজ আর জরিনার ঠান্ডা লাশের ভূত। কারো হাত থেকে বোধ হয় ওদের মুক্তি নেই। মজনু আর সাকিব দেওয়ান রাতে যে ডিপ ফ্রিজের ঠান্ডায় ঢুকে যায় ভোরে সব উধাও, যেন অশরীরী প্রেতাত্মার নিত্য দিনের খেলা এটা। এভাবে চলতে থাকার চেয়ে একেবারে মরে যাওয়া ভালো। বারবার একই ভয়ের জন্য প্রস্তুতি নিতে মন আর চাইছে না। মজনু বুঝে গেছে ডিপ ফ্রিজ আর জরিনার লাশ যতই ওরা জঙ্গলে ফেলে দিক না কেন আরো ভয়ঙ্কর রূপে ফিরে ফিরে আসবে, যতদিন না ওদের মৃত্যু হচ্ছে। প্রতি রাতে শাস্তি পেয়ে মনে হচ্ছে আর পারা যাচ্ছে না, শরীরে আর ভুলছে না। মজনু বাড়ি ফিরে এলো, কতদিন আর নিজের বাড়ি ছেড়ে থাকবে। এদিকে সাকিব দেওয়ানকে আবারও জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। ভয়ের দাপটে তো আর এতদিনের কাজকে অবহেলা করা যায় না। দুজনেই জব্দ এবং এক তাবিজ নিল শরীরে, যাতে কোনো অশরীরী বা খারাপ আত্মা ওদের কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু তাতে লাভ হলো কি? জরিনার অতৃপ্ত আত্মা বধ হলো নাকি আরো ভয়ঙ্কর রূপ নিল? আজ রাতে আলাদা আলাদা ভাবে যে ঘটনার পুনরাবৃত্তি হল তার নাম কি? তাবিজের ভরসে নিশ্চিত ঘুমের প্রস্তুতি নিয়ে বালিশে মাথা দিল মজনু এবং সাকিব দেওয়ান। আর তারপর
কিভাবে সম্ভব এটা? আমার আমার তাবিজ কই?
তাবিজে বুঝি সব হয়?
তাবিজ তো আছে দাদা, ধরাইলে চলবো না। কবিরাজ কইছে কিচ্ছু হইব না। সরিয়া সরিয়া, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, আমি জানি। এই যে দেখো তোমার আত্মা বধ করার তাবিজ, দেখছো এটা? বুকের উপর বসে আছে, এটা তো জরিনার লাশ, তো এটা বরফের তলা, এটা ভাঙতে হইব। এই তো পাইছি, হলকাটার ছুরি কাছেই আছে। এত ঠান্ডা লাগতেছে কেন হঠাৎ করে?
সরি না,
শুন কেমনে আসলা? দেখলাম মনে হইল না, দেখাইছি অভ্যাস হয়ে গেছে, ভয় পেতে পেতে না। তাবিজের কোন আছে বলতে নাই, ঘরে কিছু নাই, কিছু নাই। কি বলল, কি বলল? এটা তো বরফের ডলাটা, জরিন লাশ দেখতে আমার দূর থেকে দর দেয় আছে। ধরেলে চলব না, বাঁচতে বাঁচতে। তাবিজ তাবিজ যতক্ষণ আছে ততক্ষণ কিছু হবো না। মজদু মজদু সাহস রাখ, সাহস রাখ। বাপ তো এত জন মাথাম, কি করি কি করি, ভাঙতে হইব বরফের তোরা, ভাঙতে হইব। আতুরি আতুরি দিয়া আতুরি দিয়া মারলে ভাঙবো। দোকানে দোকানে হাতুর কত বাসে আসিল, কই রাখছি কই রাখছি।
যা কিছু লৌকিকতার ঊর্ধ্বে তার নামই তো রহস্য। রহস্য পর্দার আড়ালে যে তাবিজ খুঁটি গেলে নিশ্চিত ভেবেছিল মজনু আর সাকিব দেওয়ান, অলৌকিকতার ঝড়ে উপড়ে গেল বুঝি সবটা। হ্যাঁ, তাবিজের মনে হয়তোবা টেনে হিঁচড়ে জরিনার প্রেতাত্মা ফ্রিজের ঠান্ডা তাপমাত্রা ওদের আটকে রাখেনি, কিন্তু বুকের ওপর চেপে বসা বরফের বিশাল মনুষ্য অবয়বের যে খণ্ড ওদের পাপি মন ভেবেছিল, তার অসহনীয় ঠান্ডা বিশেষ সহ্য করতে পারছিল না বলে দুজনেই একইভাবে বরফখণ্ড ভাঙতে চেয়েছিল। আর তার পরিণতি একজন নিজের বুকে ছুরির আঘাতে, অন্যজন নিজের বুকে হাতুড়ির আঘাতে মারা গেল। কেউ জানল না, জানবেও না, কোন অলৌকিকতার অপশক্তি মজনু আর সাকিব দেওয়ানের আলাদা আলাদা লাশ দুটো গাজীপুরের জঙ্গলে নিয়ে ফেলে দিল। এরপর গভীর জঙ্গলে লাকড়ি নিতে আসা একদল পাতা কুড়ানির দল একসঙ্গে দুটো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিল। তারপর থানা, থানা থেকে মালা।
আপনি বলছেন জানা মতো আপনার স্বামীর তেমন কোন শত্রুই ছিল না?
সবাই তারে ভালো পাইত।
আর পাশের লাশটা দেখে কি মনে হচ্ছে, উনি আপনার স্বামীর পরিচিত নাকি উনি খুনি?
লাশের তো চেহারাই চিনতে পারতেছি না, কে এখানে খুন করছে
আমি কেমনে বলবো স্যার?
আচ্ছা, আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে আছেন কতদিন?
3.5 মাস হইব।
আপনি আপাতত মজনুর বাড়িতেই, মানে আপনার বাড়িতে থাকবেন। লাশ দুইটা পোস্টমর্টেম করার পর বাকি কাজ।
লাশ দুইটার শরীরে ক্ষতের চিহ্ন আছে, অথচ পোস্টমর্টমের রিপোর্টেরও প্রচন্ড ঠান্ডার চূড়ান্ত পর্যায়ে গভীর হাইপোথার্মিয়ায় শরীর নিজেকে উষ্ণ রাখার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। তাতে হার্টবিটের অনিয়ম ঘটে এবং কার্ডিয়াক অ্যারিথমিয়াসের ফলে হার্টে রক্তের পাম্প বন্ধ হয়ে একইভাবে দুজনের মৃত্যু হয়েছে। অবশ্য লাশ দুটো যখন পুলিশ উদ্ধার করে তখন মনে হয়েছিল এইমাত্র কোনো বরফ কল থেকে বের করা হয়েছে লাশ দুটো। কোনো কেস বা পুলিশে ঝামেলা হল না। কিভাবে হবে? কোনো অশরীরী যদি চায় তার মতো করে প্রতিশোধ নেবে, তবে বাস্তবতার চোখ তা অনায়াসে দেখতে না পাওয়ার মতোই চেয়ে থাকবে শুধু। এর মধ্যে হঠাৎ থানার পুলিশ অফিসারের চোখে পড়ল অন্য এক অদ্ভুত দৃশ্য।
আরিফ, এই ফাইলটা নাও, এটা ক্লোজ।
ওকে স্যার। ও সরি,
কিসের খাম পড়লো এটা দেখি।
ও স্যার, জোড়া লাশের ছবিগুলো হয়তো।
এদিকে দাও তো খামটা।
ও মাই গড,
স্ট্রেঞ্জ,
দেখো এটা কি অবিশ্বাস্য। আই ক্যান্ট বিলিভ ইট,
এত বছরের চাকরি জীবনে এমন অভিজ্ঞতা হয়নি আমার। দেখেছো, বুঝতে পারছো কিছু?
ভয়ঙ্কর ব্যাপার স্যার।
পুলিশ অফিসার মজনুর ফাইলটা নিয়ে মাথা ঘামায়নি, তবে নিজের ব্যক্তিগত কৌতূহল মেটাতে লাশের ছবিগুলো নিয়ে মালার সঙ্গে দেখা করতে গেল। সাধারণত কোনো লাশ উদ্ধারের পরপরই পুলিশ কিছু স্ন্যাপ নেয়। সে ছবির খামটাই পড়ে গেছিল, আর তাতেই দেখা গেল লাশ দুটোর বুকের উপর বরফের মতন কিছু একটা লেপটে বসে আছে। ভালো করে দেখলে বোঝা যায় বরফের খণ্ডটা দেখতে অবিকল একজন মহিলার শরীরের মতো। আশ্চর্য, পৃথিবীতে কেউ কেউ কত রকম রহস্য ঘটনার সাক্ষী হয়। তার মানে এই রহস্য জলের নীরের জালে আটকে পড়েছে দুইটি মৃতদেহের আসল মৃত্যু রহস্য। মালার কাছ থেকে মজনু আর জরিনার গল্পটা শুনল পুলিশ অফিসার, আর ছবিগুলো পুড়িয়ে দিল। কিন্তু যেদিন মালা জরিনার জীবনে জানা গল্পটা পুলিশ অফিসারকে বলল, সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে লক্ষ্য করল
গড় গড় শব্দ হইতেছে। আরে আমার ঘরে নষ্ট ফ্রিজ কেমনে এলো? আমার ওকে মজদুর পয়লাবো, মাইরা ফেলাইবো নাকি? ঠান্ডা লাগতেছে কেন? কে বসতেছে?
মালা অর্থাৎ মজনুর ঘরে সেই রুহুল আমিনের দেয়া নষ্ট ডিপ ফ্রিজটা এখনো গভীর রাতে দেখতে পায়। মালা প্রথম প্রথম ভয় পেত ভীষণ, তবে এখন গা শোয়া হয়ে গেছে। যেন একই ঘরে জরিনার অশরীরী আত্মা এবং মালার শরীরী আত্মা মিলেমিশে বাস করছে। মালা বিয়ে করেনি, স্বামীর ব্যবসায় তার রাজার হালে দিন কাটছে। শুধু মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখে ঘরের এক কোণে ডিপ ফ্রিজের উপরে জরিনা বসে আছে। মালা একদিন সাহস করে রাতের বেলা ফ্রিজের ডালা খুলেছিল। যে চমক তার জন্য ভেতরে অপেক্ষা করছিল তা বারবার দেখার সাহস মালার সত্যি নেই। একই ফ্রিজের ভেতরে গাদাগাদি করে বসে আছে জরিনা, সাকিব দেওয়ান আর মালার স্বামী মজনু। অথচ তারপরও জরিনা ফ্রিজের উপর বসে পাহারা দেয়, অন্ধকারের কোনো অবিশ্বাসী চোখ যেন। মানুষের চোখ কত রহস্য ছবির ঝলক সহ্য করেও অবলীলায় দিন কাটায়। এই যেমন মালা জানে রাতের বেলা অন্ধকারে যে ডিপ ফ্রিজ ওর ঘরে দেখা যায়, দিনের বেলায় সেটা অবিশ্বাসের মতো মিলিয়ে যায়। অথচ এই গোপন ঘোর রহস্য খেলা পৃথিবীর দিন রাত্রির পালাবদলের সঙ্গে চলছে। চলুক না, যে রহস্য গল্পে মালার কোনো ক্ষতি নেই সে রহস্য গল্প নিয়ে অত মাতামাতি করার প্রয়োজন কি? রহস্য থাকুক তার নিজস্ব গতির, নিজস্ব নিয়মের নিরেট বেড়া জালে। শেষ হয়ে গেল আজকের গল্প। আজকের গল্পের নাম ডিপ ফ্রিজ। লিখেছেন মাকসুদুর রহমান মেঘদা এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন গালিব খন্দকার। আর জানিয়ে দেব যারাই আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। জরিনার চরিত্রে অভিনয় করেছেন সাকি, মজনুর চরিত্রে অভিনয় করেছেন রেহান, সাকিব দেওয়ানের চরিত্রে ছিলেন মঞ্জু, মালার চরিত্রে নিতুল, পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন সাইফ, আরিফের চরিত্রে সেতু। এই ছিল আজকের গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে কুয়াশা এক্সপ্রেস কুয়াশার গল্প নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হচ্ছি আমি আজি শর্মিন। সেই পর্যন্ত এবিসি সঙ্গেই থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.